night comes alive with Graminform.
শুনছেন সবসময় রেডিও 43.1 FM, আমি রাসেল আছে সাথে, এবং ঘড়িতে সময় একটু দেরি হয়ে গেল, রাত 12:01, এবং আজকে আমি একা আছি যেহেতু একটু ঝামেলা হয়ে গিয়েছিল এবং মাসুম আজকে এই মুহূর্তে সম্ভবত সিলেটে। সো আজকে আমাদের গেস্টরা এখানে উপস্থিত আছেন এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM-এ, এবং আশা করছি যে আপনাদের আজকেও অন্যদিনের মতন অনেক বেশি আনন্দ দিতে পারবো। এবং শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের SMS করতে হবে। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutofm@radiofurti.fm, which is bhutofm@radioforti.fm। তো নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, এবং সেই অডিও ক্লিপটা সাথে আপনারা যে ঘটনা পাঠাচ্ছেন সেই ঘটনা লিখেও পাঠাতে পারেন। প্রতি বছরে যে বইয়ে যে ঘটনাগুলো স্থান করে নেয়, হতে পারে আপনার ঘটনাটিও তার মধ্যে একটি। সো অবশ্যই সেই দিকটা মাথায় রেখে আপনি চাইলে আপনার ঘটনাটা লিখেও পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutofm.rasel। একটা জিনিস আমি মাঝে মাঝেই দেখি যে আমাকে অনেকেই ইমেল করেন, এবং ইমেল করে প্রথমে জিজ্ঞেস করেন যেটা, সেটা হচ্ছে এটা কি ভূতফমের অ্যাড্রেস। দেখুন, আসলে ব্যাপারটা হচ্ছে এই কোয়েশ্চেনটা করাটাই একটা আমার কাছে মনে হয় যে ভুল। আপনি যদি ভুল জায়গায় গিয়ে কোশ্চেন করেন, তিনি কখনোই বলবেন না। যদি কেউ একজন আমাদের নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে রাখেন এবং সেখানে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে এটা কি ভূত FM-এর অ্যাকাউন্ট, তিনি কি বলতে পারেন বলে আপনি আশা করেন। সো আমার যেটা মনে হয় যে ভূত FM@radiofurti.fm স্পেলিংটি হচ্ছে bhutofm@radioforti.fm। এটা আমাদের যে ফুর্তির যে পেজ সেখানেও আছে, সেখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন। যে কাউকে ইন্টারনেটে জিজ্ঞেস করলে তিনিও আপনাকে দিতে পারবেন। সো এটাতে ভুল হওয়ার কোনো চান্স নেই। ওকে, আচ্ছা আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং জানবো তার নাম এবং সেই একই সাথে জানবো তার ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আমরা শুনবো যে আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনে যাবো।
হ্যালো রাসেল ভাই, আমি হৃদয়। জি, পুরান ঢাকা বক্সিবাজার থেকে এসেছি। আমি ইনস্যুরেন্স কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জব করি।
ওকে, সো আপনার ঘটনা যেটা, সেটা আপনার বাসা নিয়ে।
জি, আমাদের
শুনি আপনার ঘটনাটা।
জি, আসলে এই ঘটনাটা অ্যাকচুয়ালি আমার আম্মুর কাছ থেকে শোনা, এবং এই ঘটনাটা আমি যখন ঘটেছে তখন অ্যাকচুয়ালি আমার তখন আমি জন্ম হয়নি তখন।
আচ্ছা,
আমার জন্মের আগে আমার বোনটা তখন ছোট ছোট ছিল।
কত বছর আগে হতে পারে?
অ্যারাউন্ড আপনার 30 হবে।
আচ্ছা,
30 ইয়ার্স। তার কি ভাই, ঘটনাটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এ, অনেক পুরনো এক ল্যান্ডলর্ড থেকে আমার আব্বু একটা ডুপ্লেক্স বাড়ি কিনেছিল।
আচ্ছা,
তার বাসাটা দেখতে পাই খুবই সুন্দর। আপনার দোতলায় সুইমিং পুল আছে, আপনার নিচতলায় বড় একটা অডিটোরিয়াম, আপনার হল রুম, আর এক একটা রুম বিশাল বড়, 350 স্কোয়ার ফিটের মতো, অনেক বড় বড়।
আচ্ছা,
তো ভাই বাসাটা আব্বু বেশ খুশি ছিল, আর খুব রিজনেবল প্রাইস নিতে পেরেছিল।
আপনি বলেছিলেন বলতে গেলে অনেক কম দামে
ঘটনাটা হচ্ছে আমার যখন বাসা কেনার পরে আমার ফ্যামিলি, আমার আম্মু, আমার বোনরা যখন থাকা শুরু করলো তখনকার, তখন ভাই সেখানে থাকা অবস্থায় উইদিন 2 weeks এর পরপর বিভিন্ন জিনিস আমরা ইয়ে করতো, অবজার্ভ করতে ফিল করতো, লাইক আপনার ছাদের মধ্যে কেউ দৌড়াচ্ছে, ঘোড়ার শব্দ, ঘোড়া দৌড়ানোর শব্দ আসছে, আপনার নূপুর পড়লে যদি ডান্স করলে যেরকম একটা শব্দ আসছে ওইরকম শব্দ পাওয়া যাচ্ছে। আমার মনে করেন আমরা বসে সবাই, মনে করেন ফ্যামিলি সবাই খাওয়া দাওয়া করতে, সাব্বুরা আম্মুরা সিলিং থেকে ফ্যান পড়ে গেল, কারো উপরে পড়েনি, দেখা যাচ্ছে ওই টু ডিস্টেন্স মিডিলের দিকে আছে সেটা পড়ে গেল, আবার মনে করেন ঝুমুর খুলে পড়ে গেল, প্রায় ঘটনাগুলো ঘটতো। তো নর্মালি কিন্তু সিলিং থেকে ফ্যান খুলে পড়া বা ঝুমুর এই জিনিসটা কিন্তু নর্মালি হয় না, সচরাচর না ঘটনাগুলো, খুবই উইয়ার্ড। তা ব্যাপারটা আব্বুকে খুব ভিন্ন লাগলো যে এরকম কেন হইতেছে। তারপরে আমাদের বাসে যে আপনার মানে কাজের লোকগুলো ছিল, তারা আপনার কাজ করতে পারতো না, তারা অনেকে না বলে বলে চলে গেল, অনেকে ছুটে যেত যে আমাদের আমি দেশে যাবো, সমস্যা আছে একটু বাড়ি পারিবারিক আমরা যাবো। দেখা যাচ্ছে আমি ছুটি যদি না দিত, না আমার তুমি ঈদে যাবা, ঈদে একবারে বকশিস টকশিস টাকা নিয়ে যাবা, এটাকে কেন যাবা। দেখা যাচ্ছে তারা না বলেই চলে গেত, যে টাকা পয়সা লাগবে না নিয়ে তারা চলে গেছে। আবার যারা দেখা যাচ্ছে থাকতেছে, তারা অনেক সময় ইন্টার মানে ফিজিক্যালি ইনজোর্ড হয়ে যাচ্ছে, কারো হাত পা ভেঙে যাচ্ছে,
একা একাই
মানে একা একে ভ্যা কাজ করতে করতে তারা মানে কোনোভাবে তারা মানে ব্যথা পাইছে, তো বলতেছে যে আমি এরকম কাজ করতেছিলাম, আমি পিছলাম, মানে খুব বাজেভাবে আমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। আবার অনেকে এমন হচ্ছে মানে প্যারালাইজের মতো মুখ টুক বাঁকা গেছে অনেকে এরকম। আমি বললো তাব্বু দেখলো যে বাসাটা না পূর্ণ এরকম কেন হইতেছে, খুব খুব একটা সমস্যা। তাব্বু বলো যে না থাক আমরা এ বাসা আর থাকবো না, আমরা একটা কাজ করলাম পুরান ঢাকে যেই থাকি। তাব্বু এই বাসাটা থিঙ্ক করলো যে একটা কেয়ারটেকার এখানে আমরা চলে যাই। তো আমরা আব্বুরা এসে পড়লো, তা আসার পরে আব্বুরা মানে মানে ইয়া পায় যে এই বাসা নাকি শুটিংয়ের জন্য ভাড়া নেবে, তো দিলেও ঠিক আছে। বিভিন্ন মুভি বাংলা বাংলা চলচ্চিত্র ছবির শুটিং হচ্ছে, তারপর সিরিয়ালের শুটিং হচ্ছে হচ্ছিল, কিন্তু সেই ভাবে শুটিং চলাকালীন মানে সেই শুটিং এর ডিউরিং এও ওই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে। কিন্তু তফাৎ হচ্ছে মানে তারা জিনিসগুলো অতটা মানে মাথা চড়া দিচ্ছে না, যে না ঠিক আছে আমরা কাজ করে আমরা চলে, তারা তো থাকতেছে না। তাব্বু কিন্তু কন্টিনিউসলি খবর পাচ্ছে কেয়ারটেকারের মাধ্যমে, আমাদের জাহাঙ্গীর ভাই উনি বলতেছিল কন্টিনিউসলি যে হ্যাঁ এই এরকম হয়েছে, ওই ওনাদের স্পটলাইট ভেঙে গেছে, ওনাদের ক্যামেরা আজকে ইয়ে হয়ে গেছে, আবার অনেক কিছু হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। তো আব্বু পরে অলমোস্ট মানে দেড় দুই বছর হয়ে গেল, তাব্বু বললো যে না এ বাসার আমরা থাক শুটিংয়ের জন্য ভাড়া দেবো না, আমরা একটা কাজ করি এটাকে ভেঙে মানে রেনোভেট করে আমরা নতুন করে বাসাটা আমরা উঠাই, এটা মানে বিল্ডিং উঠা আপাতত এটা ডুপ্লেক্স বাড়ি, আমরা এটাকে ইয়ে করি দালানের মতো উঠাই, ঠিক আছে। তো আমরা যাওয়ার পরে মানে আব্বুরা যাওয়ার পরে ইয়ে করলো আপনার বাবা যখন শুটিং চললো, তো মিলাদ টিলাদ পরে
আচ্ছা
তাব্বু গেল মসজিদে মধ্যে ইমাম সাহেব কেনার জন্য, তো বললো যে চলেন এই ব্যাপারে আমাদের বাসা একটু একটা মিলাদ পরব একটা নর্মাল। তো ওই বলো ঠিক আছে যাবো, আপনাদের বাসার লোকেশনটা কথা, তো বাসার লোকেশনটা আব্বু দিল যে আমাদের এত নম্বর বাসে এই যে এখানে এই সেক্টর। তো হুজুর মানে শোনার পরে ভাইয়া একটু ইয়ে হয়ে গেল, মানে নর্মাল যেমন একটা কনফিডেন্টলি যে হ্যাঁ চলেন কোথায় যাবো কোথায় আপনার বাসা, তো সেই কথা শোনার পরে সে যেমন একটু নিঝুম হয়ে গেল, বললো যে ওইটা আপনাদের বাসা, বললো হ্যাঁ কেন, বলে না আমার তো আসলে কাজ মনে এসে পড়লো, তো ওইখানে যাওয়াটা তো কেন আমি আপনার জন্য তখন বসে থাকলাম। আব্বু আবার খুব রেগে গেল, আমি নামাজের সময় আপনার জন্য আমি ওয়েট করলাম, আপনি এখন কথা বলতেছেন, তো হুজুর আচ্ছা ঠিক আছে রাগ করেন না আমি আমি যাচ্ছি আপনার সাথে। তো গেলো হুজুর আসলো, আসার পরে মানে ভালোই আর নর্মালি যেরকম একটা মিলাদ হয় মানে খুব বড় সড়ো করে মিলাদ তিলাদ পড়লো, দোয়া দোয়া পড়লো, ইয়াসিন সূরা পাঠ করলো, করার পর হুজুর মানে বলেছিল যে আপনি একটু কেয়ারফুলি থাকেন। তো চলে গেলো, চলে যাওয়ার পর থাকছিল আব্বু আমরা নর্মালি, তো মানে টু উইক্সের মতো পার হয়ে গেল,
কোনো ঝামেলা হয়নি,
কোনো ঝামেলা হয়নি, একদম স্তব্ধ সবকিছু যেমন ঠান্ডা। কিন্তু ভাইয়া ঠান্ডা হওয়ার পরেও মানে ওই টু উইদিন মানে টু উইক্সের পরই মানে এই প্রবলেমগুলো আবার শুরু হয়ে গেল
নতুন করে
নতুন করে, আর এবার ভাই একটু মানে বেশ জোরসোর ভাবে প্রবলেমগুলো শুরু হলো।
যেমন মানে আগের চেয়ে আরো বেশি,
আগের চেয়ে আরো বেশি, আর আগে যেমন ভাইয়া মানে মানে এই জিনিসগুলো যে ঘটতেছে কারা করতেছে, বা এমন হতে পারে না যে মানে কোনো মানুষ করতেছে, কোনো সাম কাইন্ড অফ মানে কেউ পজিটিভ ব্যক্তি আমাদের সামনে নর্মালি আছে হয়তো আমাদের অ্যাবসেন্স থেকে এই কাজগুলো করছে, কিন্তু তেমন না মানে এবার মানে ফুললি মানে একদম আমরা মানে আব্বা আম্মুরা মানে বুঝতেছিল যে না এবার মানে খুব খারাপ অবস্থা আমাদের, মানে ওনাদের চোখের সামনেই জিনিসগুলো পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে, মানে আপনার আলাম আলমারি পড়ে যাচ্ছে, একদম অস্বাভাবিক
অস্বাভাবিক ব্যাপার,
মানে আর্থকুইক হচ্ছে না কিছুই না, নরমালি একটা বড় বড় ফার্নিচার এগুলো পড়ে যাবে।
আচ্ছা একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে যে এতগুলো জিনিস এতগুলো ঘটনা যে ঘটছে এই বাসাতে, আপনাদের ফ্যামিলি মেম্বাররা কোনোদিন কাউকে কোনো কিছু দেখেছেন, মানে কাউকে দেখেছেন তাদের আপনাদের ফ্যামিলি মেম্বারের বাইরে, মানে হঠাৎ করে হয় না যে রাতের বেলা কাউকে দেখলাম এই বাসায়, এরকম কাউকে কি কখনো দেখেছেন কেউ?
না না ভাই
কখনো দেখেনি, কখনো সামনে আসেনি,
না এরকম আম্মুরা বসেছে কখনো ওনারা দেখেনি,
কখনো না,
কখনো না। কিন্তু ভাই আমি একটা লাস্ট একটা কথা মিনিস্টারের লাস্টে মেনশন করেছিলাম যে এই ভাষা আমার বিয়ের পর আমার ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স আছে,
সেটা সেটা আমরা পরে শুনবো, আমরা সেটা পরের বার শুনবো, আমরা শুনে যেতে হবে। কিন্তু কেউ একদম আপনি কনফার্ম যে কেউ কোনোদিন কোনো কিছু দেখেন নাই?
না না, কে কোনো কিছুই দেখে।
ওকে, তারপরে
তারপরে ভাইয়া এরকম ঘুরতেছে, আব্বু দেখলো যে এরকম একটা অবস্থা। তারপরে আমাদের এক কাজিন, আমার খালাতো বোন আসছিল ওই বাসা থাকতে, সে আমাদের অনেক বড়, মানে আমার যে বড় বোনেরা তাদের থেকেও বড়। তা এখন ওই আপু আসার পরে মানে রাত্রে সে পানি খাওয়ার জন্য উঠছিল, কারণ আমাদের কিচেনটা শুধু নিচেই গ্রাউন্ড ফ্লোরে, আর অনেক বড় মানে হিউজ কিচেন ভাইয়া, লাইক মানে আপনার মানে বাবুর্চিখানার মতো। তো রাত্রে আপু পানি খাওয়ার জন্য উঠলো, তো ওঠার পর সে নাকি কিছু একটা অবজার্ভ করলো, মানে সে প্রপারলি বলতেও পারে না, মানে তার সামনে থেকে একটা মানে ছাওয়ার মতো কিছু একটা গেল, তারপর থেকে নাকি সে আপু মানে একদম মানে ফেন্ট হয়ে মানে ফ্লোরে পড়ে যাচ্ছে চিৎকার দিয়ে। তো পড়ার পরে তারপরে আব্বু আম্মুরা ওনাকে ইয়ে করে, তো উনি ওই দিন ওই রাত থেকেই
মোটামুটি কিছু একটা দেখা অবশ্য।
জি জি জি, মানে আম্মু মানে আম্মুর কখনো দেখেনি, ওই আপু যে আমার মানে আপুটা ওই উনি দেখেছিল।
কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদের কেউ কোনোদিন কখনো?
না না না, আমার আপুরা না, আমার আব্বু না, আমার আম্মু না, কেউ না, ওই আপুটা। তো ওই রাত থেকে আমার ওই কাজিনটা আমার মানে বেশ অসুস্থ হয়ে, জ্বর টর, তারপরে আপনার ব্লিডিং হচ্ছে, মানে লুজ মোশন, নানান প্রবলেম হচ্ছে। তো ওনাকে আপনার বিভিন্ন আপনার মানে ক্লিনিকে মেডিকেলের মধ্যে দেখানো হচ্ছে, কিন্তু মানে আশ্চর্যের ব্যাপার ভাই তার নাকি কোনো প্রবলেমই ডক্টররা মানে বের করতে পারেনি, কি হয়েছে, জন্ডিস হয়েছে না, জ্বর হয়েছে না, কোনো কিছু হয়েছে, কিছুই না ভাইয়া, বলে প্রবলেমটা
টেস্টে সব যে সবকিছু নরমাল,
মানে সব নরমাল ভাই, অ্যাবসলিউটলি নরমাল একটা মানুষ, তোমার মনে একদম শুকায় গেছে, একদম মানে একদম পুরো শরীর মানে তার সাদা হয়ে গেছে, সঙ্গে রক্তের ব্লিডিং করতে করতে তার মানে খুব খারাপ অবস্থা।
আচ্ছা,
তারপর অবশেষে আমার সেই কাজিনটা ভাই মারা গেল, আমার বাচ্চার মতো আমাদের এখানে থাকতেছিল, আমাদের সাথে আমাদের ফ্যামিলি একজন, ওরা তো একটা ক্ষতি হলো, আমার তো আরো আমার আমার সন্তান আছে, বাচ্চার মেয়েরা আছে, আমার বউ আছে, ওদের তো একটা প্রবলেম হতে পারে, তা আমার এই বাসায় থাকা যাবে না, আমার একটা কাজ করা উচিত, বাসার আমি ভেঙেই ফেলবো, আব্বু থিং করে ওটা ভেঙে ফেলবে। তো ভাঙার জন্য আব্বু উদ্যোগ নিল ভাই, উদ্যোগ নেওয়ার পরে তো নর্মালি আপনার ওই প্ল্যান্ট আর কি ইঞ্জিনিয়ার দ্বারা সবকিছু করা হয়, সেভাবে সব করলো, তারপর একটা কন্ট্রাক্টরকে আপনার কন্ট্রাক্ট দিল যে এটা আর কি ভেঙে তারপরে নতুন করে কাজ স্টার্ট হবে। কিন্তু ভাইয়া মানে আশ্চর্যের ব্যাপার সেটা যে বাসাটা কোনোভাবে মানে ভাঙা যায়নি, মানে কাজ স্টার্টই করা যায়নি, কোনো সমস্যা হচ্ছে হলে এবার আপনার কোন ফোন কল পেয়ে চলে যাচ্ছে, ফ্যামিলি সমস্যা হয়েছে, আবার কেউ মনে করেন মানে ইনজোর্ড হয়ে যাচ্ছে, কোনোভাবে প্রবলেম পড়তেছে, মানে তাদের কোনো দেখাচ্ছে মানে যে অস্ত্র কাজ করতেছে সেটা ভেঙে যাচ্ছে, আনফর্চুনেটলি মানে প্রবলেম তারা ফেস করছে, সমস্যা তাদের হচ্ছেই ভাইয়া। তো এখন এই অবস্থাতে কন্ট্রাক্টর বলে যে না আমি এই কাজ নেবো না, আমি আমি আপনার কাজটাকে ছেড়ে দিলাম, অন্য করে দেখুন আমার হাতে সময় নেই, সে একটা বাহানা করে মানে চলে গেল। তাব্বু থিং করলো ঠিক আছে দরকার নেই,
বিক্রির চেষ্টা করছিলেন
মানে ভাই অনেক চেষ্টা করছে,
কেউ নিতে চায় না,
কেউ মানে দিয়ে করলো না। তারপর আরেকজন কাব্বু মানে দূর থেকে নিয়ে আসলো, মানে এবার উত্তরের সাইডে কেউ না, মানে দূরের একজন, তোমাকে আমরা কন্ট্রাক্ট দেবো, এখানে তোমার লেবাররা থাকবে থাকবে কাজ করাও, মানে তুমি যেটা বেটার মনে করো উত্তরের সাইডে আমার কাজ তুমি করা দিও। তো লোকটা তো ভাই দূর সাইডে, তো সে তো তেমন আমাদের এখানকার কিছু জানে না, তা আসলো কাজ করেতে, একই প্রবলেম তারও ভাইয়া, কাজ করতে পারতেছে না কিছুই না। তো সে বলো যে না আমরা আমি কাজ করতে পারবো না, আপনি একটা কাজ করুন, আপনি এটা অন্য কাউকে দেবেন। তাব্বু বলে আপনারা কি লাগাইছেন, আমি আপনাদের কাজ দিয়ে আপনারা নেবেন না, মানে এটা কেমন কথা, এটা কি আপনাদের কাজ না, আপনাদের দায়িত্ব না, আপনি অন্য কাজ পেলে কি আপনি এটা চলে যাবেন? মানে আব্বু ভাবতেছে যে উনি এটা কেন ইয়ে করতেছে, হয়তো অন্য কোনো বড় কাজ পেয়েছে তাল বাহানা, আব্বু বলছে কি টাকার ইয়ে, তাহলে ঠিক আছে আমি আরো আপনাকে টাকা বাড়িয়ে দেবো। বলে টাকার কোনো সমস্যা না দাদা, আমি আপনার বলি আমার লেবারে কাজ করতে পারতেছে না, দ্বিতীয় ঘটনা হচ্ছে আমি নিজে খুব অশান্তিতে আছি, আমি আপনার বাসায় কাজ নেওয়ার পর থেকে আমি খুব প্রবলেম ফেস করতেছি, লাইক আপনার আমি স্বপ্নে দেখি যে এই বাসার কাজ তুই হাতে কেন নিছিস, এই কাজ তুই ইয়ে করে ফেল, নাহলে তোর ক্ষতি হবে, তোর তোর গ্রামে যে বউ বাচ্চা আছে আমি তাদের ক্ষতি করে ফেলবো, আর লেবারদের সমস্যা তো ভাই হচ্ছে। আবার সে কন্ট্রাক্টর নাকি ভাই একটা কন্ট্রাক্টর কিন্তু ভাই একসাথে কয়েক জায়গার কাজ সে করায় লেবারদের দিয়ে, সে নাকি আমাদের বাসায় কাজ হাত নেওয়ার পর থেকে সে কোনো কাজই পেত না, মানে কোনো কাজই সে হাতে নেয়নি আর অত সে নাকি মানে তার রেকর্ড সে অন্তত দুইটা তিনটা কাজ সে একসাথে করায়, বিভিন্ন মানে সাইটে একসাথে করায়।
ওকে, তাহলে এরাও ফেল করলো, এরপরে কি হলো?
আব্বুকে বললো যে মানে ঢাকার বাইরে একজন মেনশন করলাম না নামটা আমি, মানে খুব মানে ঢাকার বাইরে একজন নাম করা একজন পীর,
দেশের বাইরে আর কি,
না ঢাকার বাইরে,
ঢাকার বাইরে,
ঢাকার বাইরে একজন অনেক বড় নাম করা প্রসিদ্ধ একজন পীর হুজুর, ওনাকে আব্বু নিয়ে আসলো যে আপনি আমার এই বাসার এই প্রবলেমটা একটু দয়া করে আমার এটা আপনি সলভ করে দেন, আপনি তো পারবেন, আপনারা সেই রকম ব্যক্তি। তো সে মানে খুব কনফিডেন্টলি যে হ্যাঁ আমি পারবো, কোনো ব্যাপার না। কিন্তু এর বিনিময়ে ভাইয়া সে অনেক টাকা ডিমান্ড করলো, প্রচুর। আব্বু থিঙ্ক করলো যে আমার এই বাসাটা আগে ভাঙ্গা প্রয়োজন, তারপর আমি এটা উঠাতে পারবো, টাকাটা দিকে না দেখি আমি ঠিক আছে। হুজুরে বলো ঠিক আছে আপনি যা চান আমি আপনারা খুব খুশি করে দেবো, আপনি জাস্ট আমাকে এটা সমাধান করুন। তো হুজুর বললো ঠিক আছে। হুজুর ঢাকা আসলো, আমাদের বাসায় গেল, সে তিন দিনের মতো সময় চাইল। তো এসে ফার্স্ট ডেতে আপনি মর্নিংয়ের দিকে আসলো, তো বললো যে আপনারা যান এই তিন দিনের ডিউরিংয়ে বাসায় কেউ থাকতে পারবেন, ইভেন কেয়ারটেকার না, আমি একা থাকবো। তো ঠিক আছে আব্বু বললো ওকে থাকেন, তো যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বললেন। তো এমনি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু কিছু জিনিস যা যা প্রয়োজন তাকে দিয়ে আমরা চলে আসলো। তারপরে চলে আসা হলো, চলে আসার পরে ওই দিন পার হলো, রাতটা হলো এক্স্যাক্টলি ভাই ভোরের দিকে, মানে ফজর আজাদ দেওয়ার পরপর সেই হুজুর আব্বাকে ফোন দিয়েছে, ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে মানে খুব মানে একটা ভাই ভয় অবস্থা, সে খুব ফিয়ার্স বলতেছে যে ভাই আপনি একটু দয়া করে আপনি বাসা আসেন। আব্বু ঘুমের মধ্যে, আব্বু বলে এত ভোরে হুজুর কেন, কি হয়েছে হুজুর? সকালে আসি, দশটা এগারোটার দিকে আসি, বলে আপনি অনুরোধ করছি আপনি প্লিজ আসেন। আব্বু তারপরও একটু মানে এত ভোরে আমরা একচুয়ালি পুরো ঢাকা মানুষ আমরা সহজে উঠি না ভাইয়া। তারপর আব্বু গেল সাড়ে আটটা নটার মধ্যে, আব্বু উত্তর হাউস বিল্ডিং এ গেল, যে দেখে আব্বু হুজুর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, মানে বাড়ির ভিতরে না, সে গেটের বাইরে রাস্তার এই পাশে দাঁড়িয়ে আছে, বাসার এই পাশে মানে গেটের সামনেও না দাঁড়িয়ে আছে। তা আব্বু বললো ব্যাপার কি, আপনি বাড়ি দাঁড়া কেন? তো বলতেছে ভাই আমি আপনার মাফ করেন, আমি আর তার এই কাজ করতে পারবো না। তা আব্বু বললো কেন, আপনি এই কথা বলতেছেন, আপনার ভরসা আমি, আপনি আমাকে তিন দিনের সময় দিলেন, আমি আপনাকে নিয়ে সাতটাখানি কথা বলছেন, বলে আমি আমি আপনার আপনারা মাফ করেন কোনোভাবে আমি কোনো কাজ আমি কাজ করতে পারবো না, আমি কেন, পৃথিবীর কোনো হুজুরি পারবে না, কেউ পারবে না আপনার এই কাজ সমাধান করতে। তা আব্বু বললো কেন, বলে না আমি এত কিছু বলতে পারবো না, আমি পারবো না। আব্বু বলতেছে আপনার তো বলতে হবে, আপনি কেন করবেন না? তো সে জাস্ট আব্বুকে মানে একটু দূরে নিয়ে আব্বুকে যাওয়ার সময় জাস্ট বাড়িটা দিকে লক্ষ্য করে বলল যে দেখেন এই বাসায় মানে একটা মানে যদি কোনো বাসায় প্রবলেম থাকে, কোনো জায়গায় একটা স্থানে যদি স্পেসিফিকলি একটা জায়গায় যদি প্রবলেম থাকে হন্টেড বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, তা একটা একাধিক একটা দুইটা এভাবে সলভ করা যায়, কিন্তু একটা বিশাল বড় যৌথ ফ্যামিলি সরানো মোটেও সম্ভব না।
তার মানে এরা একজন না,
একজন না,
অনেকজন মিলে এই
বাসাতে থাকেন, হিউজ ফ্যামিলি মেম্বার। আব্বু এটা শোনাবো বলে কি বলতেছেন, বলে হ্যাঁ, আর আপনি দ্বিতীয় আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি বাসায় থাকার কথা আর বাড়ি ভাঙ্গার কথা আপনি ভুলে যান, আপনি বাসায় থাকার কথা চিন্তা করেন না কোনো মতে, আর আপনি বাসায় ভাঙ্গার আপনি আপনার স্বপ্ন কখনো দেখেন না যে আপনি বাসা ভাঙবেন। আব্বু বলে এটা কেমন কথা বলতেছেন আপনি, আমি আপনাকে জিজ্ঞেস করে ভাঙবো নাকি, আমার প্রাইভেট প্রপার্টি। আব্বু হাতে যান, তো হুজুর বলছে আমি চলে গেলাম, আমি আর কখনো ঢাকার মধ্যে আমি আর আসবো না, পারা রাখবো না। সে ভাইয়া চলে গেল। আব্বু তো ভাই মানে আমার আব্বু নর্মালি খুব সাহসী ভাইয়া, সে নর্মালি মানে কিছু আব্বু ছোট থেকে মানে ভয়টা পান, খুব থাকে না যে সাহসী ছেলে, তা মানে ছোটকাল থেকে আব্বু খুব সাহসী টাইপের মানুষ ছিল। যে সেই দিন আব্বু খুব ভয় পেয়েছিল, আমার আব্বু প্রচুর ভয় পেয়েছিল। তো ভয় পাওয়ার পর আব্বু খুব টেন্স ছিল যে কি একটা মুশকিলে পড়লাম, মানে লোভে পড়ে বাসাটা আমি এত কমের মধ্যে কিনলাম, আমার ফ্যামিলি নিয়ে তো থাকতে পারতেছি না, এই বাসাটা আমি কোনোভাবে মানে ভাঙতেও পারতেছি না, বিক্রি আমি কি করলাম, মানে আমি খাল কেটে কি কমিয়ে আনলাম নাকি। আব্বু খুব একটা টেনশনে ছিল, আব্বু অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারতেছিল না, আব্বু বিজনেস সবকিছু। আম্মু দেখলো যে এত প্রবলেম, তো আম্মু আবার আন্টির সাথে শেয়ার করলো, আমার বড় খালা, তো বললো এই ব্যাপার আপা এখন আমি কি করবো, ও তো খুব টেনশন আছে এই বাসাটা নিয়ে, কিছু একটা করেন না। তো আপা বলে একটা কাজ কর, একটা হুজুর আসছে। তা মা বলো যে না এই প্রবলেম দেখছে, ওই যে ঢাকা বার এক নাম করো হুজুর বুনি আসছিল বীর হুজুর, ইয়ারাই বলছিলাম আমরাই বলছিলাম কিন্তু হয়নি। আম্মু বলে যে আন্টি বললো যে এটা হচ্ছে ভারত থেকে হুজুর থাকে, উনি আপনার দিল্লির এক বড় দরগা আছে, ওই দরগার ইমাম উনি। বরং অবস্থা যে প্রবলেম উনি সলভ করতে পারবেনি, ওনার কাছে সমাধান আছে। মানে খুবই ব্যক্তি, উনি পরেশগার ব্যক্তি, খুবই ভালো। ওনার কাছে সব ধর্মের লোকেরাই যায়, খুব ভালো একজন দরগার একজন ইমাম। তা আম্মু বলে আচ্ছা ঠিক আছে আমি দেখি বলি। তা আম্মু আর বড় আম্মু দুজন মিলে আব্বুরে বুঝেছে। আব্বু তো বলেছে যেখানে এত কিছু চেষ্টা করলাম এখন আরেকবার চেষ্টা করি দেখি। তা আব্বু ঠিক আছে, আব্বু গেল। তা আব্বা আন্টি বলো যে উনি হয়তো দেশে এবার কোথাও কিন্তু যাওয়া আসা করেন, নাও আসতে পারে, একটা কাজ করে আমি তোমার সাথে যাই। তা বড় আম্মু আব্বুর সাথে আসলো গেল। তা এক্স্যাক্টলি তাই, সে তো বলছে না আমি কোথাও যাই না, আমি আমি দেশের আমার দেশের বাইরে আমি কোথাও যাওয়া আসা করি না। তো এই অবস্থা হওয়ার পরে এখন খুব রিকোয়েস্ট রিকোয়েস্ট করলো আমার বড় খালাও, ওনাকে খুব মানেন। উনি বললেন যে আমি আপনার কাছে রেগুলার আসছি, আপনি আমাকে আমার কথা শোনেন। আমার ছোট ভাই খুব মানে আমার বন্ধু খুবই একটা বিপত্তিতে আসছে, আপনি একটু ওনাকে রক্ষা করেন। তুমি খুব রিকোয়েস্ট করতে রাজি হবেন, ঠিক আছে আমি যাবো। তা আসলে ওনাকে ভাই মানে প্লেনে নিয়ে আসা হইল।
ঠিক আছে, সেটা ঠিক আছে।
নিয়ে আসার পর সে এয়ারপোর্টে নেমে সে বলতেছে যে আমি তার প্রথম থেকে যে এখন ডাইরেক্ট নিয়ে যাওয়াটুকু ওয়ার্ড দেখায়, উনি আগে যাক বাসে অনেক রেস্ট করাই, রিল্যাক্স হবে, তারপর নাহলে কালকে ওনাকে নিয়ে যাবো। কিন্তু সে এয়ারপোর্টে নেমে বলতেছে যে আমাকে আগে ওই বাসায় নিয়ে যাও যেখানে ওই প্রবলেমগুলো হচ্ছে। সে মানে উর্দুতে বলতেছে যে আমাকে ওই বাসায় নিয়ে যাও। তা বললো এখান থেকে যাবেন, আপাতত মনে হয় ক্লান্ত। বলে যে না না আমার ক্লান্তি বোধ তোমার চিন্তা করো না, আমি ডাইরেক্ট ওই বাসায় যাবো। আমাকে আমি ওই উদ্দেশ্যে আসছি, আমি থাকতে আসি না ঘুরতে আসি না, আমি যত জলদি সমাধান করে আমি চলে যাবো। তো বললো ঠিক আছে। তো নিয়ে আসলো ওই বাসার মধ্যে। তো সে আসার পর বাসাটা ভাই মানে সে মানে আসে না এই ধরনের নর্মাল ব্যক্তি তো ভাই একটা মানে প্যারানর প্লেসে গেলে সে তারা বুঝতে পারে যে কিরকম একটা একটা ঠান্ডা একটা অন্যরকম ওয়েড একটা আবহাওয়া। তো ওনারা ভাই আরো বেশি বুঝবেন ডেফিনেটলি। তো ঢুকার পরপর ভাইয়া উনি মানে টান পাওয়া রাখার সাথে সাথে আব্বুর আন্টিকে বাধা দিলেন যে তোমরা ঢুকো না, তোমরা দাঁড়া আমি নিজেই মানে বাসাটাকে আমি ময়না করে আসি দেখে আসি। তো বললো আপনি চিনেন? বলে আমার চিন্তা করুন আমি দেখে আসবো, অসুবিধা নেই। তুমি গেলো তো বেশ, তুমি বুঝছো যে তোমরা ভিতরে আসো না আমি দেখে আসবো, সময় লাগতে পারে। তো গেলো তো অলমোস্ট ভাই 40 কি 45 মিনিটসের মতো সে ভিতরে ছিল। তো ভিতরে আব্বুরা তো খুব টেনশন যে ব্যাপার কি, ওনার কিছু হইলো নাকি, গেলে এখন আসলো না। তা বড় মন বলে যে না থাক যাওয়া উচিত হইব না, এখন যদি যাবো বুঝে হয়তো খেপে যাবে, আমরা দাঁড়াই উনি আসবে। ঠিক উনি আসলো 40-45 মিনিট পরে। তা আসার পর ভাইয়া মানে আসার সময় আব্বুরা খেয়াল সে যখন বের হচ্ছে দেখতেছে ওনার হাতে একটা মাথার খুলি, মানুষের মাথার খুলি আর দুইটা হাড্ডি, মানে এইভাবে সে এক হাতে
একদম আপনারা শিওর দেখেছেন
একদম কনফার্ম আব্বু আব্বু আর বড়মু দেখছে।
আচ্ছা
নিয়ে আসছে উনি। তো আব্বু আর বড়মু দেখে তো একদম মানে অবাক যে কি এটা। বড়মু তো খুব ভয় পেয়েছে, বলছে এটা এটা কি হুজুর? বলছে যে এটা মানে হুজুর লোকেশন দিল দোতলার মধ্যে যে আপনার মাস্টার বেডরুমটা আছে ওইখানের মধ্যে এই মাস্টার বেডরুমের মধ্যে ছিল, কিন্তু আমার কেমন সিচুয়েশনে ছিল যে মানে আমরা এখানে চলাফেরা করতেছি কিন্তু এখানে আছে কিন্তু আমাদের চোখে ভয় পড়েনি, মানে ইনভিজুয়াল টাইপের মানে ইনভিজুয়াল অবস্থা ছিল। তো হুজুর ওইখান থেকে নিয়ে আসছে, বলে ওই দোতলার রুম মানে আব্বু বুঝতে হলো যে মাস্টার বেডরুম, তো ওই রুম থেকে মেয়েটা পেয়েছি। তো বললো কি হবে? বললো ওইখানেই ছিল, তো এটা এরকম অবস্থা পেলে আব্বু বের হইলো। তো হুজুরটাকে ওই বাসার ভিতরে মানে বাড়ি থেকে বের কিন্তু বাসার সীমানার ভিতরে যেখানে গাড়িটা রাখা যায় তো ওখানে সাইডে ওই ময়লা টলার ডাস্টবিনের ওখানে রাখলো। রাখার পরে আব্বু মুখে আব্বু আর বড় মুখে বাড়ি নিয়ে এসে বলতেছে যে শোনো এই তোমার এই বাসার প্রবলেম যে সমস্যার প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করতে পারি, আমি সলভ করার চেষ্টা করি, আমি বলবো না যে আমি সলভ করেই ফেলবো কিন্তু আমি চেষ্টা করতে পারি, ঠিক আছে? কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমার একটা প্রবলেম হতে পারে। বলো আব্বু বললো কি হুজুর? তো বলো যে আমি মারাও যেতে পারি। তা বলে এটা আবার কেমন কথা? বলে হ্যাঁ আমি মারাও যেতে পারি, তোমার বাসার অনেক বড় সমস্যা। মানে হুজুরটা এত সাহসী ছিল মানে সে সে বলতে পারতো যে আমি চলে যাবো, আমি 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 এগুলোর প্রবলেম নেই। সে বলতে এই বাসার মধ্যে যে প্রবলেমটা আছে এটা সলভ করতে হলে হয়তো আমি আমি মরে যেতে পারি, আমার মরে যেতে পারি, কিন্তু এটার মধ্যে আমার একটা কন্ডিশন আছে। তা বললো কি? যে তুমি যদি চাও আমি বাসার প্রবলেমটা সলভ করি তা আমার দুইটা কন্ডিশন তোমাদের মানতে হবে। এক, আমি আমি যদি মরে যাই আমার বডিটাকে আমার দেহটাকে আমার দেশে আমার ফ্যামিলির কাছে তোমরা হস্তান্তর করবে যেখান থেকে আমি আসছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে ফ্যামিলিটা আছে আমার বউ আমি যে রেখে আসছি তাদের রেসপন্সিবিলিটা তো তোমরা নেবা, কারণ আমি তোমাদের সমস্যার জন্য আসছি। আর যদি আমি সলভ করে ফেলি তাহলে তো কোনো দরকার নেই, তাহলে তোমাদের প্রবলেম সলভ করে আমি আমার দেশে চলে যাবো, আর এর বিনিময়ে আমাকে তোমার কোনো টাকা পয়সা কোনো কিছু দেওয়া লাগবে না, আমি এটা মানে এইভাবে করে যাবো।
উপকার করার মতো
করে আর কি, মানে আমার কাজ এটা, কারণ আমি এগুলো করেছি, আমার কিছুই লাগবে না, আমি আর কারো থেকে কিছু নেইও না। তা আব্বু বলতেছে এটা আবার কেমন কথা বলতেছেন আপনি। তা আব্বু শুনে একটু অবাক, তা বড়ম বললো যে না বুঝি এটা কেমন বলো, বলেছে হ্যাঁ এটা জানা তো কোনো সমস্যা না। তো বড়ম বলতেছে কি অন্যভাবে সলভ করা যায় না, বলে অন্যভাবে সলভ করা, অন্যভাবে সলভ করার ইয়েটা হচ্ছে কি, যদি অন্যভাবে সলভ করতে চাও এগুলো তো সরাতে পারবো না, মানে এ বাসা যদি ভাঙতে চাও মানে এর জন্য মানে অনেক কিছু তোমাদের ইয়ে দিতে।
ঠিক আছে, সেগুলো হলো, তারপরে কি হলো, মানে মূল জায়গাটায় আমরা আসি।
জি, তারপরে হলো ভাই হুজুরে এক রাতে সময় নিল, বলল যে মানে তার কিছু রিকোয়ারমেন্টস ছিল, আমার এগুলো এগুলো লাগবে। তা বোনার শর্তা কি আছে, যে আব্বু বলছিল যে এখানে একটু বলে দেবে, যে আব্বু বললো যে আমি আপনার ফ্যাম আপনার বডিটাকে আমি আপনার দেশে পাঠানোর ব্যবস্থা করবো, আল্লাহ না করুক আপনার কিছু হোক, আমি চাই না ক্ষতি হোক আপনার, যদি হয় আমি এটা করবো। আর দ্বিতীয়ত আমি আপনার ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিতে পারবো না, কিন্তু হ্যাঁ যাতে আপনার ফ্যামিলি চলতে পারে আমি এতটুকু এই চেষ্টা আমি এই আমি ব্যবস্থাটা আমি ওখানে করে দিয়ে আসবো। তো উনি আব্বা কথা শুনে আব্বু বলো ঠিক আছে, কেন বলো, আব্বু বলে আমি মিথ্যা বলতে পারবো না যে আমি করবো, কিন্তু আমি আপনার মার উপর করবো না, আমি কেন করবো। তা উনি হুজুর রাজি হয়ে গেল, হুজুর বলে ঠিক আছে আমাকে একটা রাতে সময় দিতে হবে। তো ঠিক আছে, উনি রাজি হয়ে গেল। তা আব্বু মানে ওনার কিছু রিকোয়ারমেন্টস ছিল, আমার এগুলো লাগবে, লাইক গোলাপ জোটালো যা যা লাগবে, তা আব্বু দিয়েছিল ভাইয়া। সব দেওয়ার পর সে ওই দিন ভাইয়া বিকালে হুজুর থেকে আব্বুরা মানে আব্বু বড়াম্মু সবাই বিদায় নিল। এটা ছিল ওই দিনের পরের দিনের স্টোরি, ঠিক আছে। ওই দিন তো এসে পড়লো, তো বিদায় নেওয়ার পর ভাইয়া বিলিভ করবেন ওই দিনই শেষ, মানে যে দ্বিতীয় দিন যে আব্বুরা ওগুলো দিয়ে আসলো বিকেলে, ওই দিনই হুজুরের সাথে ভাইয়া শেষ দেখা আব্বুদের, আর হুজুরের সাথে আব্বুদের দেখা হলো। মানে এই কথা ভাই আমার আম্মু যখন বলছিল না, আমার আম্মুর গায়ের লোমটা ভাই দাঁড়া গেছে, ইভেন তার চোখের মধ্যে ভাই পানি এসে পড়ছে, মানে এত একটা বিভৎস একটা সময় ছিল। যেহেতু উনি আসার পরে একটা যে একটা যে মানে স্কুল মানে মাথার খুলি হাড্ডি বের করলো তেই হুজুর পারবে একটা বিশ্বাস ছিল। আবার আম্মু বলতেছে হ্যাঁ তুমি নিশ্চিন্ত থাকো, দেখো উনি সলভ করবে, আমি তোমার বলছিলাম না। কনফিডেন্স ছিল, ঘুমাইলো ওই দিন। তো পরের দিন ভাই সকাল সকাল মানে দশটার মধ্যে তারা বাসায় গেল। তো যাওয়ার পর ভাইয়া দেখে গেট তো ভিতর থেকে লক, তারপরে মানে ঢুকার জন্য মানে মেইন গেটের পাশে ভাইয়া দরজা ছিল, ইয়া জানালা ছিল, কাছে জানালাটা ভেঙে আপনার জানালা ইয়েটা খুলে তারপর আপনি হাত ঢুকিয়ে আপনার দরজার কড়াটাকে আপনার ওপেন করলো আব্বু ইয়েতে উঠে। তো ওপেন করার পর ভাইয়া ঢুকে দেখে, মানে ভাইয়া ঢুকে যে এরকম একটা অবস্থা দেখলো তারা, মানে গ্রাউন্ড ফ্লোরে যে মানে মাঝে যে স্টেয়ার্সটা ডুপ্লেক্স বাসা মানে দোতলা যাওয়ার যে স্টেয়ার্সটা, ওই স্টেয়ার্সের সামনে হুজুর ভাই পড়ে আছেন, পড়ে ভাই তার মানে পুরো ফ্লোর তো ব্লিড ব্লিড অবস্থায় আছে, তার নাক চোখ দিয়ে আর কান দিয়ে ভাই মুখ থেকে না ভাই নাক চোখ আর কান দিয়ে তার রক্ত বের হচ্ছে। আর ভাই তার মাথাটা কেমন অবস্থা ছিল, মানে ভাই আমরা কোক মানে ক্যান খেয়ে ভাই কোক খেয়ে খাওয়ার পর ক্যানটা যদি আমরা ভাই ইয়ে করি মানে ক্রাশ মানে যদি আমরা ইয়ে করি যে ভাই ট্যাপ খেয়ে যায় না, মানে ভাই তার মাথাটা ভাই এরকম ট্যাপ একটা অবস্থা হয়ে গেছে।
ওকে, আমরা বুঝতে পেরেছি মূল স্টোরিটা, আমরা আরো স্টোরি শুনবো আপনার কাছে, বাকিটাও শুনবো। একটা ছোট বিরতি নিয়ে আসতে হচ্ছে, যেহেতু লম্বা একটা স্টোরি, সো কেউ কিছু মনে করবেন না, আমরা ছোট বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ওয়েলকাম ব্যাক, ঘড়িতে সময় রাত 12:32। আমরা চলে যাচ্ছি আবারও কোনো কথা না বলে আমাদের প্রথম অতিথির কাছে। আচ্ছা, তারপরে তো হলো এবং আপনারা অনেক চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছিলেন, এরপরে আপনারা কি সিদ্ধান্ত নিলেন তখন?
এরপরে ভাই আমরা মানে আমার ফ্যামিলি আর বাসা থাকতেই পারলো না, তারপরে তারা চলে,
তারপরে আপনারা কোনো চেষ্টাও করেন না ফার্দার কোনো কাজ,
মানে সবভাবে আব্বু ফেল হয়ে গেল, আর ওখানে থাকেন তো থাকার লাভটা কি চলে আসলো। তারপর আমরা মানে পুরনো ঢাকা এসে আমার ফ্যামিলি থাকা শুরু করলো, ওই বাসাটা ওইভাবে মানে রেস্ট্রিক্টেড অবস্থা ছিল এবং স্টিল ওইভাবে আছে,
ওইভাবে আছে, ওইভাবে আছে, এবং এটা কেউ সলভ করতে পারেনি,
কেউ না ভাইয়া। আপনি মানে মানে বাড়িটা
দেখুন, এই জিনিসগুলো যে বলছেন আপনি, এগুলো চোখের সামনেই ঘটতো, ধূপ করে জিনিস পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে
সাডেন। আচ্ছা, আর মানে আমি ব্যাপারগুলো তখন আমি আরো শিওর হলাম যখন আমি বিয়ের পর এখানে সেটেল হয়েছিলাম অফিসিয়াল কাজে।
অফিসে আমি কিছুদিন নিজেও ছিলাম, সেই বিষয়ে আমরা কথা বলবো, সেই বিষয়ে আপনার কাছে পরে আসবো, আমাদের আরো অতিথি আছেন। একটা ঘটনা তো হলোই, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এটা হচ্ছে উত্তরাতে, উত্তরার মধ্যে একটা প্রপার জায়গায় এরকম একটা অবস্থায় বাসাটা পড়ে আছে, এবং আপনি বলছিলেন যে খুব অল্প দামের মধ্যে সেই বাসাটা কিনেছিলেন। তো আমার কাছে একটা জিনিস কি, যে এটা হচ্ছে যে আপনারা যখন ফিল্ম ও দেখবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, যে এই ধরনের ঘটনা ঘটার আগে মানুষের সবসময় দুটো পথ থাকে, একটা হচ্ছে সহজ আর একটা হচ্ছে কঠিন, মানে তুলনামূলক সহজ কঠিন আর কি। তো দেখা যায় যে মনে করে যে এই রাস্তাটা মানে সোজা আপনার বাসার দিকে গেছে, আর এই রাস্তাটা দিয়ে গেলে আপনি একটু মানে আপনাকে একটু সময় নিয়ে যেতে হবে, বাট এই রাস্তাটা সেফ। আপনি সময় বাঁচাতে গিয়ে হয়তো ওই রাস্তাটা যাবেন, যখন যখন আপনি সুবিধা নিতে চাইবেন তখন এই ঘটনাগুলো বেশি ঘটে আর কি। তো আমি যেটা শুনলাম, আমার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছিল এই জিনিসটা, যে এটা আমার বাসায় যদি হতো এরকম ধরনের একটা ব্যাপার, তাহলে ব্যাপারটা কেমন হতো। যে উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এখানে একজন না অনেকজন, এবং সেই কারণেই নাকি সবাই ব্যর্থ হচ্ছেন। আল্লাহ এই সমস্ত জিনিস আরো ভালো জানেন, আল্লাহ জানেন, এবং যারা আল্লাহর কাছাকাছি মানুষ তারা আরো ভালো বলতে পারবেন, আমি সেরকম যোগ্যতা রাখি না। তবে একটা জিনিস আমার কাছে মনে হয় সবসময়, সেটা হচ্ছে যে যদি এরকম একটা ব্যাপার ঘটতো, যে আপনার বাসায় এরকম একটা সমস্যা থাকতো, এবং আপনি যদি জানতে পারতেন কারো মাধ্যমে, সেরকম কারো মাধ্যমে যিনি বুজুর্গ যিনি জানেন কিছু, তার মাধ্যমে যে এই বাসায় এইরকম ধরনের অনেক মানে কি বলবো, যে জিন যদি বলি যে আছেন, তারা অনেকে আছেন, তাহলে ব্যাপারটা আপনার কাছে কেমন লাগতো, চলাফেরা এবং প্রতিটা মুহূর্ত কেমন লাগতো? আর এই যে এই ব্যাপারটা, এই বাসাটায় ওনারা থাকেন না, কিন্তু এই বাসাটার কথা বা এই বাসাটার স্মৃতি তো মাথার মধ্যে রয়েছে। সুতরাং যেখানেই থাকুন না কেন, বারবার ঘুরে ফিরে কিন্তু কোনো না কোনো ভাবে সেই বাসার কথা মনে হয়। কি আমি সত্যি বললাম তো, মানে মাঝে মাঝে তো মনে হয় নিশ্চয়ই, এবং আপনারা যা এক্সপিরিয়েন্স করেছিলেন সেগুলো তো ঘুরে ফিরে আসে।
আমি তো ভাইয়া মানে আমুটা না, মানে আমার নিজে যেগুলো এক্সপিরিয়েন্স করেছি ওগুলো
বারবার মনে পড়ে,
আমার চোখে ভেসে না বারবার।
আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আমরা তার নাম জানবো এবং তিনি কোথা থেকে আসছেন সেটা শুনবো। তবে তার আগে কিছু এসএমএস আমাদের পড়তেই হবে, কারণ অনেকে এসএমএস পাঠাচ্ছেন অনেকক্ষণ ধরে। আমাদেরকে দেখতে পাচ্ছি রাজশাহী থেকে রোমিও আমাদের এসএমএস পাঠিয়েছেন, এবং তার কাছে মানে সবার কাছেই ঘটনাটা ভালো লেগেছে, সো আমি আলাদাভাবে বলছি না। অতুল পঞ্চগড় থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে দেখছেন যে সোহেল পাটোয়ারি লক্ষ্মীপুর থেকে আমাদের এসএমএস করেছেন, মেডিকেল ঘটনা চান। আপনাদের পরিচিত কেউ যদি মেডিকেলের ঘটনা তাদের কাছে থাকে, ডেফিনেটলি আপনারা পাঠাতে বলতে পারেন, কারণ আমরা সবসময় জোগাড় করি। এখন মেডিকেলের ঘটনা এই সপ্তাহে নাই, আমি আসলে এটা তৈরি করতে পারবো না, তাই না? সো এই ব্যাপারটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, যে এই সপ্তাহে যদি কেউ মেডিকেলের ঘটনা না পাঠান তাহলে আমি পারবো না আসলে। সোহেল আচ্ছা হালিমা আমাদের নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, বন্যা আমাদের এসএমএস করেছেন, তিনি গ্রামে ঘুরতে এসেছেন এবং একা এই সময় আমাদেরকে শুনছেন, আশা করছি আপনি অনেক এনজয় করছেন। এছাড়াও জিয়াদ আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে, সিলেটে কবে আসবেন, খুব তাড়াতাড়ি আসার আমাদের ইচ্ছা আছে। ফাইজান আমাদের এসএমএস করেছেন চাঁদপুর থেকে, শুভ আমাদের এসএমএস করেছেন, আসিফ নেহাল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সাইদুর রহমান, সাইদুর রহমান সহ আরো অনেকে, রাকিব দেখতে পাচ্ছি এসএমএস করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি সিদ্দিক এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন বনানি থেকে, নামটা কি লেখেন নি না কি না, আচ্ছা নাম বনানি, আচ্ছা ওকে। আমাদেরকে আরাফ উত্তরা থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আসাদ ভূতের গলি থেকে, এছাড়াও অভিজিৎ ভট্টাচার্য আমাদের এসএমএস করেছেন ময়মন সিং থেকে, এছাড়াও মুনিরা আমাদের এসএমএস করেছেন, মুনিরা আনজম সহ আরো অনেকে। যাই হোক, আমার মনে হয় যে আমি এই সমস্ত ক্ষেত্রে যেটা করি সেটা আপনাদেরকে বলতে পারবো, যে ভয় পেলেই সবসময় মনে হয় যে একটা জিনিস, সেটা হচ্ছে আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে, এবং সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব সেই চিন্তাটাকে অন্য কোনো দিকে নিয়ে যেতে হবে, হ্যাঁ অন্য কোনো কিছু চিন্তা করতে হবে, এটা একটা বাঁচার উপায় মনে হয়। আমরা চলে যাই আমাদের দ্বিতীয় অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় আমরা যাব।
তো আমি ঘটনাটা সহজে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার 1995-96 সাল হবে, আমি আছি আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়তে আছি। তো যাই হোক, তো এটা আমাদের একটা অঙ্গ প্রতিষ্ঠান আর কি, মিমি চকলেট লিমিটেড, তখন আমি ওখানে চাকরি করি, আমি অ্যাকাউন্টসে চাকরি করেছি। যাই হোক, তো সেদিন যেদিন ঘটনা ঘটে সেদিন আমি উত্তরা হাউস বিল্ডিং মানে কোয়ার্টারে থাকি, অফিসিয়াল কোয়ার্টারে আমার মেজ ভাইয়ের। তা আজমপুরে নামার পরে আমি রিক্সা নিলাম, রিক্সা নিয়ে, রিক্সা তখন 10 টাকা ভাড়া, রিক্সা নেওয়ার পরে রিক্সাটা যখন রাজু কলেজের স্কুলের কাছে আসছে, তখন দেখি একটা মহিলা দেখতে পাই, মহিলার বেশ লম্বা তবে লাল শাড়ি পরা, তো সামনে আসতে দেখি তার চেহারা দিয়ে তাকানো যায় না, অ্যাবনর্মাল টাইপ তার চেহারা। তো রিক্সাওয়ালাকে আমি আস্তে করে মাথা ঝুঁকিয়ে বলতেছি যে আপনি রিক্সা থামেছেন কেন সামনে, বলে উনি বলতেছে, আমি না আপনি রিক্সা চালান। যাই হোক, রিক্সা চালানোর পর তখন মহিলার দিকে আমি একটু তাকাই, তাকানোর পর কিন্তু আমি আর তাকাতে পারিনি, তার চেহারাটা কিন্তু অন্যরকম মনে হচ্ছে এবং একটা লাশ যেন দাঁড়িয়ে আছে। যাই হোক, তো আমি বিল্ডিং এ আসার পরে তাই রিক্সাটাকে ভাড়া দিয়ে আমি তা থেকে উঠলাম। তিনতলাতে যখন উঠেছি তখন ওখানে একটা লাইট খারাপ ছিল সিঁড়িঘরে, অন্যান্য ফ্ল্যাটে লাইট কিন্তু ছিল। তো তখন দেখি একটা মহিলা কখনো বাম দিকে কখনো ডান দিকে, মানে ডবল ইউনিট ছিল, সে নক করতেছে। আর আমি দেখতে পেলাম যে তখন ওই তালা লাগানো আছে। তখন আমি বললাম যে আপনি কার কাছে যাবেন? তো বাম পাশে ভদ্রলোকের কথাটা আমার মনে আছে, ওই ভদ্রলোকের নাম ছিল আপনার মোমিন স্যার, উনি হেরেস ফ্রম নোয়াখালী। তো আমি বললাম মোমিন স্যারের কাছে আসছেন? তখনও মহিলা কিছু বলে না, আবার সে ডান দিকে যায়। আমি যখন থামি তখন সে এইভাবে করে। তখন শেষ পর্যন্ত তার কাছে আমি যাই, যাওয়ার পরে এবং সামনে আপনার গ্রিল দেওয়া আছে। তো মহিলার কাছে যেতে তখন আমি বললাম কি ব্যাপার, আপনি কোথায় যাবেন? তখন সে আমার দিকে ঘুরে তাকালো। ঘুরে তাকানোর পরে তখন তার চেহারা দেখে তো আমি তো তাজ্জব বনে গেছি। তার এমন ভয়ঙ্কর তার চেহারা, ওই লাল পরে শাড়ি পরে এবং সেই মহিলা যাকে আমি দেখলাম কিছুক্ষণ আগে। তারপরে সে হঠাৎ করে তার কাছেই যাইতে, তখন আমি একটু নিজেকে কোনো রকম সামলে নিছি। তখন আমি বলতে যে আপনি কি উপরে যাবেন না কোথায় যাবেন, মানে তখন আমার গলাটা বসে গেছে। তখন সে লাভ দিল, লাভ দিল মানে তখন তাকে আমি কোথায় আপনি কোথায় যাচ্ছেন? ততক্ষণে সে আমি একটা বাড়ি খেলাম, মানে ওই গ্রিল দেওয়া আছে, এবং তখন দেখি যে একটা ওই একটা পলিথিন পড়ে গেছে। যাই হোক, পলিথিন পড়ে যাওয়ার পর তখন আমি দৌড়ে নিচে নামি। নিচে নেওয়ার পর আশেপাশে ফ্ল্যাটের লোকজন ছিল, তো কি খুঁজতেছেন কি কি, আমি বললাম না এমনি, আমি তাদেরকে আর বলি নাই। তারপরে কিন্তু আমার মনে হয়েছে রাসেল ভাই, সত্যি মানে ঘটনাটা আজও আমার কিন্তু খুব মানে অবাক লাগছে,
ভাসে আপনার এবং আপনার সবসময় মনে হয় জিনিসটা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ইমেইলে যাই এবং এই ইমেইলটা পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, এবং তিনি যেভাবে লিখেছেন আমি তারপরে এটা পড়ার পরে আমার কাছে খুব অন্যরকম লাগার কারণে আমি আবার তাকে মেইল করে সেটা জানিয়েছিলাম, এবং তিনি জানিয়েছেন যে না, আমি বলেছিলাম যে এটা কতখানি মানে আমি সত্যি বা এটা সত্যি কিনা একটু প্লিজ আপনি একটু আমাকে আবার কনফার্ম করবেন। তো উনি সঙ্গে সঙ্গে আমাকে আবার এটা পাঠিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে না, এটা আসলে সত্যি। তো যাই হোক, আমি সেটাই পড়ছি এবং এখানে যেটা যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না, তাই পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2010 সালের জানুয়ারি মাসে আমার সাথে ঘটেছিল। তখন টানা 7 দিনের মতো একটা শৈত প্রবাহ ছিল। আমি আমার বন্ধু সোহাগ একটা কুরিয়ার সার্ভিস কোম্পানিতে জব করতাম। যেহেতু কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলো তাই নাইট ডিউটিও করতে হতো, তেমনি এক রাতে ডিউটি করছিলাম। হঠাৎ অফিস থেকে বলা হলো আজ রাতে কিশোরগঞ্জে যে গাড়িটি যাওয়ার কথা ছিল সেটা নষ্ট হয়ে পড়ায় সেটা যেতে পারবে না, তাই আমাকে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে কিশোরগঞ্জ যেতে হবে। আমিও সানন্দে রাজি হয়ে গেলাম। প্রয়োজনীয় কাজগুলো শেষ করে আমার বন্ধুকে ব্যাপারটা জানালাম। ও তার ও ঘটনা শুনে বলল, তুই একটু দাঁড়া, আমার কাজ প্রায় শেষ, আমিও যাব তোর সাথে। আমি তো মহা খুশিতে ওকে নিয়ে রওনা হলাম। অফিসের গাড়িতে করে ভৈরব পর্যন্ত গেলাম। যখন ভৈরবে নামলাম তখন বাজে রাত 3:15। আমার সাথে যে জিনিসগুলো ছিল তার মধ্যে কিছু জিনিস মূল্যবান থাকায় এত রাত্রে বাস স্ট্যান্ডে থাকা নিরাপদ মনে করলাম না, তাই আমি সোহাগকে বললাম একটা সিএনজি ঠিক করতে। সোহাগ খুব তাড়াতাড়ি একটা সিএনজি পেয়ে গেল। আমরা রওনা হলাম। কিছু দূর যাওয়ার পর সিএনজিটা একটা পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঢুকলো। ঘটনা এখান থেকে শুরু। পাম্পে সিএনজি থামানোর পর আমি সোহাগকে বললাম, তুই সিএনজিতে বস, আমি ওয়াশরুম থেকে আসছি। আমি ওয়াশরুম থেকে ফিরে দেখি সোহাগ সিএনজির সাথে হ্যারান দিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে দেখে একটু হাসি দিল। আমি সিএনজির মধ্যে ঢুকে চালককে বললাম, ভাই চলেন। ড্রাইভার তখন সিএনজির পাশে দাঁড়িয়ে আমাকে আমার জন্য অপেক্ষা করছিল। ড্রাইভার আমাকে বলল, ভাই আপনার সাথে লোক তো আপনার পরপরই ওয়াশরুমে গেল, সে তো এখনো আসেনি। আমি বললাম, কি বলেন, ও তো পাশেই দাঁড়ালো। ড্রাইভার বলে, ভাই আপনি কি আমার সাথে মজা করছেন? আমি তাড়াতাড়ি সিএনজি থেকে বের হয়ে দেখলাম সেখানে কেউ নেই। আমি আবার সিএনজিতে উঠে বসি। একটু পরে সোহাগ এসে সিএনজির পাশে দাঁড়ালে ড্রাইভার সোহাগকে বলে, ভাই ভেতরে বসে বসেন, রওনা দেই। সোহাগ বলে, আরে রওনা দেবেন মানে, আমার বন্ধু তো এখনো আসেনি। ড্রাইভার সোহাগকে বলে, আপনার বন্ধু তো ভেতরে বসে আছে। সোহাগ অবাক হয়ে ভেতরে তাকিয়ে দেখে আমি ভেতরে বসে আছি, সাথে সাথে প্রশ্ন করে, তুই কখন আসলি? আমি উত্তর দিলাম, তুই এত দেরি করলি কেন? ও অবাক হয়ে বলল, তাহলে ওয়াশরুমে আমি কাকে দেখলাম? বলেই আবার ওয়াশরুমের দিকে দৌড় দিল। ফিরে এসে বলল, ওখানে তো কেউ নেই, তাহলে আমি তোকে ওখানে কি করে দেখলাম? আর আমি তো তোর জন্য এখানে অপেক্ষা করছিলাম। আমি আর কথা বাড়ালাম না, ওকে বললাম না যে আমি ওকে এখানে দেখেছি। ব্যাপারটা এমন যে ও আমাকে ওয়াশরুমে দেখেছে, আমি দেখেছি ওকে সিএনজির পাশে। আর পুরো ঘটনাটা ঘটে 5 মিনিটের মধ্যে। আমি সোহাগকে এ ব্যাপারে আর চিন্তা করতে নিষেধ করে ভেতরে বসলাম। ড্রাইভার সিএনজি চালু করে রওনা হলো। যখন সিএনজি পাম্প থেকে বের হচ্ছে, তখন দুইটা লোক সিএনজি ড্রাইভারের দুই পাশে বসলো। ড্রাইভার সিএনজি চালাতে লাগলেন। যেহেতু এখন শৈত্যপ্রবাহ চলছিল, তাই আমরা শীতের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বের হয়েছিলাম। কিন্তু সিএনজি চালু করার পরে আমাদের পোশাক আর শীত মানছিল না। এই শীতে জীবনে কোনো দিন অনুভব করিনি, ব্যাপারটা স্বাভাবিক নিলাম। যেহেতু শীতের সময় আর সিএনজি দ্রুত গতিতে চলছে, তাই হয়তো শীত বেশি লাগছিল। তবে সব থেকে যে ব্যাপারটা অবাক লাগলো, সেটা হলো ড্রাইভারের সাথে বসা লোকগুলো শুধুমাত্র সাদা শার্ট ও সাদা লুঙ্গি পরা ছিল এবং দুইজনে একই পোশাক। ব্যাপারটা অদ্ভুত লাগলেও গুরুত্ব দিলাম না। তাদের দেখে মনে হলো যেন তাদের কোনো শীত লাগছে না, বরং তারা বাতাসে আরাম পাচ্ছে। চারিদিকে অন্ধকার থাকায় তাদের চেহারা দেখা যাচ্ছিল না। আমি একসময় প্রচন্ড শীতে টিকতে না পেরে সিএনজিতে লাগানো পর্দাগুলো খুলে দুজনের শরীরে জড়ালাম। তবুও শীত কমছিল না। হঠাৎ আমাদের সিএনজিটা রাস্তার উপরে 3টা লাফ দিয়ে ওঠে এবং সজোরে রাস্তার পাশের বড় একটা গাছের সাথে ধাক্কা খায়। ড্রাইভার এবং সোহাগ দুজনেই গুরুতর আহত হয়, ওদের মাথা ফেটে যায়। আমিও পায়ে প্রচন্ড আঘাত পাই, সিএনজিটার সামনের অংশ ভেঙে যায়। অনেক কষ্টে সিএনজি থেকে বের হওয়ার পর ড্রাইভারকে ভকাঝকা করে এই দুর্ঘটনার কারণ জিজ্ঞেস করলে সে জানায় সামনে থেকে একটা পিকআপ নাকি ধাক্কা দিয়েছে। আমি সম্পূর্ণ দেখেছি সামনে কোনো পিকআপ ছিল না। হঠাৎ মনে পড়ে সামনে বসা লোকগুলো কোথায় গেল, আশেপাশে মরে বা অজ্ঞান হয়ে পড়ে আছে কিনা দেখার জন্য আমি খুঁজতে লাগলাম। তখন ড্রাইভার আমাকে বলল, ভাই আপনার জিনিস তো এখানে, আপনি ওইদিকে কি খোঁজেন? আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, আপনার পাশে যে দুজন লোক বসা ছিলেন তারা কোথায়? ড্রাইভার আমার মুখের দিকে তাকিয়ে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেললেন। ড্রাইভার আমাকে অবাক করে দিয়ে বললেন যে তার পাশে তো কেউ ছিল না, তিনি পুরো রাস্তা আমাদের দুজনকে নিয়েই সিএনজি চালিয়েছেন। সব থেকে বড় আশ্চর্যটা তখন আমাদের জন্য অপেক্ষা করছিল। দুর্ঘটনার সময় আমার হাতে থাকা মোবাইল ফোনটা হাত থেকে পড়ে গিয়ে বন্ধ হয়ে যায়। যখন আমি ফোনের সুইচ অন করি, সাথে সাথে আমার আম্মা আমাকে ফোন করেন। এত রাতে তিনি কখনো আমাকে ফোন করেন না। আমি অবাক হয়ে ফোনটা রিসিভ করার সাথে সাথে আম্মা আমাকে প্রশ্ন করেন, বাবা তুই কোথায়? আমি স্বাভাবিকভাবে বললাম, আমি কিশোরগঞ্জ যাচ্ছি। আম্মা আমাকে প্রশ্ন করলেন আমি সুস্থ আছি কিনা। আমি কারণ জিজ্ঞাসা করতে আম্মা বললেন তিনি নাকি স্বপ্নে দেখেছেন আমি অ্যাক্সিডেন্ট করেছি। আমি এতটাই অবাক হই যে আর কিছু বলতে পারছিলাম না। পরে ফোন দিচ্ছি বলে ফোনটা কেটে দিয়ে ড্রাইভার ও সোহাগকে নিয়ে কটিয়াদি হাসপাতালে যাই। বলে রাখা ভালো, আমার অ্যাক্সিডেন্ট হয় কটিয়াদি থেকে ঠিক 1 কিলোমিটার আগে, যেটা আমি পিলারে লেখা দেখেছিলাম। এই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন সবাই। এই ছিল ঘটনা এবং আমি পড়লাম এবং আশা করছি আপনাদের সবারই যথেষ্ট ভালো লেগেছে। ঘটনাটা খুব অদ্ভুত এবং আমি বললাম যেটা সেটা যে এই ঘটনাটা শোনার পরে, এই ঘটনাটা পাওয়ার পরে আমি আবার তাকে ইমেল করেছিলাম যে ঘটনাটা আপনি আরেকবার প্লিজ একটু কনফার্ম করেন যে এটা একটা সত্যি ঘটনা। আমরা চেষ্টা করি ভাই। আমরা আসলে আমার প্রবলেমটা হচ্ছে আমার দুই দলে থাকতে হয়। একটা হচ্ছে যিনি ঘটনা পাঠাচ্ছেন তার সঙ্গে আমাকে থাকতে হয় এবং তার কাছ থেকে খোঁজ খবর নিতে হয়, এবং মানে সবসময় তিনি যেন অনুভব করেন যে আমি যিনি ঘটনা পাঠাচ্ছেন তার সাথেই আছি। ঠিক একইভাবে আপনাদের সবকিছু শুনতে হয় আমাকে, এবং আপনারা যখন অবিশ্বাস করেন বা কোনো কিছু আপনাদের কাছে বিশ্বাস করতে কষ্ট হয় আমি সেটা বুঝি, এবং এটা মাঝে মাঝে আমারও হয় এবং সঙ্গে সঙ্গে আমি আবার কনফার্ম করতে বলি। বাট ব্যাপারটা হচ্ছে যে আমরা চেষ্টা করি যে এই যে ঘটনাগুলো আমরা পাচ্ছি সেগুলোর সাথে যতটা সম্ভব সবসময় যাচাই বাছাই করে নেওয়া, এবং আমরা চাই সবসময় এই একই রকম সৎ থাকতে। এই বিষয়টা, এই আস্থাটা আসলে রাখতে হবে, এটা বিশ্বাসের ব্যাপার। আসলে আমি যে মানে আমি আপনার বিশ্বস্ত অর্জন না করলে আমি সৎ না অসৎ এটা আপনি বুঝতে পারবেন না। যাই হোক, আমি একটা আমরা বিরতি নিয়ে আসি এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসব, এবং সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, and don't stop the footy.
This track was downloaded from fusionbd.com.
Boot FM, the night comes alive with Grammy Form.
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, কেমন আছেন? আমি জানি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো তলে। আমি ফারহানা, আজকে আমি যে ঘটনাটা আপনার সাথে শেয়ার করব সেটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, সেটা এখানেই ঘটেছে সিডনিতে যেখানে আমি থাকি। আমি যে সাবাবে থাকি সেই সাবাবটার নাম হচ্ছে বেলমো। এই সাবাবটা মোটামুটি খুব শান্ত, মোটামুটি বেশ সুন্দর একটা সাবাব। তো এখানে আমরা একটা ইউনিটে থাকি, ইউনিটটা আপনার তিনতলা, তো আমরা দোতলায় থাকি, চারপাশে বেশ কাছ আছে। তো যেই দিন এই ঘটনাটা ঘটেছে সেদিন বেশ রাত, তখন মনে হয় রাত 12-12:30 বাজে, আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম। তো দাওয়াত থেকে ফেরার পরে আমি রান্নাঘরে সম্ভবত পানি আনতে গেছিলাম। তো আমি যখন পানি নিচ্ছি, হঠাৎ করে আমার মনে হলো যে রান্নাঘরের আমার ঠিক জানালাটার পাশে একটা অনেক বড় গাছ, তো মনে হলো ওই গাছটায় কেউ একজন বসে আছে। কিন্তু অন্ধকারে আমি বারবার দেখছিলাম, কারণ আমার কাছে বারবার একটা আমার সিক্স সেন্স বলে মানুষের একটা জিনিস আছে, আমার কাছে মনে হচ্ছে যে দেয়ার সামথিং আর নো সিটিং দেয়ার অ্যান্ড জাস্ট ওয়াচিং মি। তো আমি আমি এরকম ফিল হচ্ছিল যে আমি বিং ওয়াচড। তো আমি বারবার একটু বলে দেখছিলাম যে ওখানে কি সত্যি কেউ আছে। আমার প্রথমে সুপার ন্যাচারাল কিছু মনে আসি নাই, আমার প্রথমে মনে হয়েছে যে মেবি ওখানে কি কেউ উঠছে গাছে অর সামথিং। তারপরে আমার কিছুক্ষণ পরে মনে হয়েছে আরে এখন তো রাত 12:30 বাজে, এত রাতে ওখানে কেউ বসে থাকবে। তো এনিওয়েজ আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। কিন্তু আমার কাছে মনে হলাম যখন রান্নাঘর থেকে ব্যাক করছি, আমার শরীরটা ভার হয়ে গেল এবং আমার গুজবাম্পস হচ্ছিল। তো আমি যখন ঘরে এসেছি, আমার বেবি তখন ঘুমাচ্ছে, আমার হাজবেন্ড তখন আমার দিকে তাকায়, সে নামাজ পড়ছিল, উঠে আমার দিকে তাকায়, সে জোরে চিৎকার করে বলছে তোমার মাথায় কি হয়েছে ফাহানা। তারপর আমি খেয়াল করে দেখি আয়নার সামনে গিয়ে দেখি আমার মাথায় তিনটা বড় আঁচড়ের দাগ এবং আমার হাতে আঁচড়ের দাগ। এবং দ্যার ইজ নো ওয়ে যে মানে আমার ছোট বাচ্চাটা এত ছোট, আমার মনে হয় না যে ওর হাতে এতকালীন জোর হবে। এবং হাতের আঁচড়ের দাগগুলি মনে হচ্ছে একটা পশু, যেরকম বড় অনেক নখরওয়ালা আপনার জোরে যদি আঁচড় দেয় যেরকম হবে, আমার হাতে আমার মাথায় এরকম আঁচড় ছিল। কিন্তু আমি বুঝতে পারি নাই যে কখন এই আঁচড় গুলো আসলো, কি হলো। শুধু আমি এটা ফিল করতেছিলাম যে আমাকে খালি ভয় পাচ্ছি, আমি অকারণে ভয় পাচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এবং আমার গুজবাম্পস হচ্ছে। এরপরে যেটা হয় যে আমার হাজবেন্ড আমাকে দোয়া পরে ফুটিয়ে দেয় এবং পুরো বাড়িতে সে রায়তুল কুরসি পরে ফুটিয়ে দেয় পুরো বাসার চারপাশে। এরপরে আস্তে 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 আমি স্বাভাবিক হই, কিন্তু সেই দাগগুলি আমার প্রায় 7-8 দিন পর্যন্ত ছিল। এবং এখন আমি জানি না, মেবি কারণ আমার বাসা থেকে অপোজিট একটা বাসা আছে, ওই বাসাটায় কখনো আমি এতদিন হয়ে গেছে আমি এখানে আছি কোনো লোক দেখিনি কোনোদিনও না। তার মানে ফার্স্ট ফ্লোরটাতে আপনার সবসময় খালি থাকে, উপরের ফ্লোরে লোক থাকে, কিন্তু ফার্স্ট ফ্লোরটাতে কোনোদিন আমি দেখি নাই যে কোনো মানুষ এসে থাকছে, কিংবা প্রায় 1.5 বছর হয়ে গেছে আমি এখানে আছি, আমি কখনো দেখি নাই। মানে আগে অন্য সাবাবে থাকতাম, বাট এই সাবাবে আমি যখন যতদিন ধরে আমি এখানে আছি আমি কোনোদিন দেখি না এখন পর্যন্ত সেখানে কোনো মানুষ আছে, কোনোদিন দেখিনি। তো আমি জানি না এই ঘটনাটার কোনো আপনার বেস আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি, বাট মেবি দ্যার ইজ এ লিঙ্ক বিটুইন দ্যাট হাউস অ্যান্ড দ্যাট ট্রি, যে কিছু একটা আছে ফর শিওর, বিকজ আমি কিছু একটা দেখেছি। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা, খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু দিস রিয়েলি হ্যাপেন টু মি এবং আমার হাজবেন্ড এটা সাক্ষী, সে নিজেও দেখেছে। তো এই তো ভাই, এটা ছিল আমার ঘটনা। আমার লাইফে আরো ছোটখাটো কিছু ঘটনা আছে যেটা আমি হয়তো পরে আপনার সাথে শেয়ার করব। আর আপনাকে আমি ধন্যবাদ দিতে চাই ফুটে ফ্রেমের কারণে, কারণ ফুটে ফ্রেমকে আপনি এমন একটা উচ্চতা নিয়ে গেছেন, আমার মনে হয় ইনশাল্লাহ কেউ কখনো এই আপনাকে সারপাস করতে পারবে। বিকজ মানে ফুটে ফ্রেমের একটা রিয়েলি ক্লাস আছে যেটা আমি কখনো অন্য কোনো এফএমে কিংবা অন্য কোনো প্রতিবেশী দেশেও কখনো শুনিনি, এরকম কোনো অনুষ্ঠান কিংবা শো এর ব্যাপারে যেটা আপনি আপনি যেভাবে এই শোটা আপনি উপস্থাপন করেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমরা ফুটে ফ্রেমের সাথে আছি এবং মনে হয় সবসময়ই থাকবো। বাই,
থ্যাংক ইউ চমৎকার ঘটনা পাঠানোর জন্য। 12:55 সময় এবং চলছে ভূতাচম, শুনছেন সবসময় ভিডিও ফুর্তি, আমি রাসেল আছি সাথে। এবং দেখতে পাচ্ছি ফেসবুকে আপনারা অনেকেই লিখছেন, এবং বৈশাখ রয় আমাদের লিখেছেন নাইস ভূতাচম, ফারুক আহমেদ অনন্ত মালদ্বীপস থেকে তিনি শুনছেন আমাদেরকে, এছাড়াও মিজান অনামিকা আমাদের সাথে বলছেন যে তিনি বলছেন যে এখন যে লম্বা ঘটনাটি চলছে তা খুব ভালো লাগছে, এটাকে যে লম্বা ঘটনা আমরা শুনলাম সেটার কথা বলছেন। ইমরান খান আমাকে বলেছেন যে আর একটা পাঠাবো, কষ্ট করে পড়বেন প্লিজ। ডেফিনেটলি আমরা পড়ার জন্যই আছি, আপনার ঘটনা আপনি যত কষ্ট করে পাঠান আমরা তার চাইতে অনেক অধৈর্য হয়ে যায় আপনাদের ঘটনা পাঠানোর জন্য, শোনার জন্য বা পাওয়ার জন্য। সো অবশ্যই অবশ্যই যে যখন মনে হবে, যার মনে হবে, যে মুহূর্তে মনে হবে ঘটনা পাঠাতে ইচ্ছা করবে, পাঠিয়ে দেবেন একদম। এছাড়াও আর এছাড়া ভূত এফএম তো আপনাদের শো, সুতরাং এটা নিয়ে চিন্তার কোনো কারণই নেই। এছাড়াও রূপন আমাদের এসএমএস করেছেন, রূপন সাহা, এবং আজকের ভূত এফএম অনেক ভালোবেসে আশা করেছেন। রুবেল হোসাইন আমাদের সাথে, আমাদেরকে দুবাই থেকে তিনি আছেন আমাদের সাথে এবং তিনি আমাদেরকে এখনো শুনছেন, এবং আমাদেরকে আমাদেরকে তাসনিম ও ওয়াইসি আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরি যেটা, সেটা হচ্ছে যে the first story tonight was undoubtedly the best of all experiences. Acha, okay, thank you very much. আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি তুহিন এসএমএস করছেন, এসএমএস করছেন মামুন, সুলতানা, ঐশি, এছাড়াও এসএমএস না, এগুলো সব এগুলো ফেসবুকের আমি লেখা পড়ছি, আলিজদ, মাহিন সহ আরও অনেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি লিখেছেন শাউন মোর্শেদ সরোয়ার, এটা হচ্ছে আমাদের ভূত এফএমের যে পেজ সেই পেজে তখন রেডিও ফুর্তির পেজে ছিলাম যে আচ্ছা এই ছবি যেটা দেওয়া আছে সেটাতে আমি কোনটা, আচ্ছা এখানে আমার ছবি নেই, যারা পার্টিসিপেট করছেন তাদের ছবি দেওয়া আছে এবং সেখানে লেখাও আছে যে আজকের অতিথিদের ছবি। শাহরিয়ার সৈকত আমাদের সাথে আছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মীর শাহাদাত মালয়েশিয়া থেকে, তিনি শুনছেন 5 বছর ধরে, তিনি কিছু ঘটনা সংগ্রহ করেছেন, এই সপ্তাহে পাঠাবেন লিখেছেন, লিখেছেন যে এই সপ্তাহে পাঠাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনার ঘটনার অপেক্ষায় আমরা আছি। এছাড়া আবদুল্লাহ আল হুসাইন লিখেছেন ওয়েল এনাফ, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। হিমেল আমাদের এস এম এস করেছে এখানে লিখেছেন, এছাড়াও লিখেছেন দেখতে পাচ্ছি রুম্মানা তালুকদার মিহিন, রুম্মান তালুকদার মিহিন, ইমরান আমাদেরকে লিখেছেন আরেকটা ঘটনা পাঠাবো দেখি কি হয় আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি এম ডি রিপন এখানে লিখেছেন নাইস, এছাড়াও হিমেল হাকিম সহ আরো অনেকে লিখছেন এখানে। সো আপনারাও যদি লিখতে ইচ্ছে করে তাহলে চলে যান www.facebook.com/radio.phurti www.facebook.com/bhootfm.rasel এই দুটো অ্যাড্রেসে, এবং আপনি যদি ঘটনা পাঠাতে ইচ্ছা করে তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আপনাদের কাছে, আমাদের কাছে, এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং অবশ্যই সাথে উল্লেখ করুন, পাঠিয়ে দিন আপনার লেখা, আপনার যে ঘটনাটি সেটা টেক্সট আকারে এবং মানে লিখে পাঠিয়ে দিন আর কি। আশা করি যে আপনার ঘটনাটা হতে পারে এরকম যে ভূত এফএমের প্রতি বছর যে বই বেরোয় সেই বই আপনার ঘটনাটাও স্থান করে নিতে পারে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবং প্রচণ্ড গরম ছিল কিন্তু বেশ কিছুদিন, তারপরে মানে গত সপ্তাহে যে বৃষ্টিটা, সেই বৃষ্টির পরে আমরা মোটামুটি অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। এবং আশা করছি যে আজকে আপনারা যারা শুনছেন তারা অনেক এনজয় করছেন আমাদের সাথে। চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়, প্রথম অতিথির কাছে। আপনি বলছিলেন যে আপনার নামটা প্লিজ আরেকবার একটু সবাইকে জানিয়ে দিন।
জি হৃদয় ভাই, সরি রিসাসল ভাই, আমি হৃদয়।
তো হৃদয় আপনি বলছিলেন যে তারপরে 30 বছর পার হয়ে গেল এবং একটা সময় এর মাঝখানে আপনার বাবা মারা যান এবং তারপরে আপনি বড় হন, চাকরি পান, তারপরে বিয়ে করেন, এবং একটা সময় মায়ের প্রচন্ড অমতের সত্ত্বেও নিজে 30 বছর আগের ঘটনা এবং অনেক পুরনো হয়ে গেছে এরকম কিছু একটা বলে এবং অনেক অনুনয় মানে কি নাকি জোর করে একটা
জোর করে
জোর করে জোর করে আপনি সেই বাসায় ওঠেন। এরপরে কি হয়?
তো রাসেল ভাই মানে এই ঘটনাটা হচ্ছে আপনার 2011।
তার মানে আপনার মা যা বলেছেন তখন আপনি সবকিছু শোনার পরেও ঠিক অতটা গুরুত্ব দেননি বা আপনার কাছে গুরুত্ব দেওয়ার মতো কিছু মনে হয় না?
না না, মানে তেমন কিছু মনে হয় না, বললাম আচ্ছা ঠিক আছে এটা অনেকদিন আগের ঘটনা, এখন তো সব ঠিক হয়ে গেছে, এতদিনে কি এগুলো হবে, জায়গায় জায়গায় দালান কোঠা উঠে গেছে, এখন এগুলো জিনিস তেমন।
আপনিও গেছিলেন এই কারণে যে ওখান থেকে আপনার অফিস করতে সুবিধা হয়?
হ্যাঁ, ওকে জি। আমি ভাই 2011 আমি যখন আমার ফার্স্ট বেবি হয় তখন আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আমি জব পাই, আমার মানে লাইফের একটা বড় জব ছিল সেটা, প্রথম বাচ্চার জন্য। তো আমার অফিস ছিল গুলশান 2 নম্বরে, এখানে ছিল। তো আমি থিঙ্ক করলাম যে আমি ওখানে পুরন ঢাকা থেকে আমি আসবো, জ্যাম ট্যাম নানান সমস্যা, একটা কাজ করে আমি আশেপাশে শিফট, আমার ব্রেন আসলো আমাদের নিজেদের বাসে তো আছে, তো এখানে শিফট হল। আমার বললাম যে আম্মা আমি একটা কোম্পানিতে জব পেলাম, আমি আমাদের যে উত্তরা বাসাটা আছে না, মন খারাপ থাকবে। তা আমার বললো, বাবা তুই কেন থাকবি? আমি বললাম যে কেন, কি হয়েছে? আমার ওখান থেকে অফিস করতে সুবিধা হবে। আর ইভেন আপনিও চলেন, বলে যে না বাবা ওইখানে যাইস না, ঠিক আছে?
জি হোক, আপনি অনেক চেষ্টা করে অনেক মানিয়ে বুঝিয়ে আসছে, ঠিক আছে। তারপরে
বাধা দেওয়া সত্য মানে আমি উঠলাম।
এই ওঠার পরে
জি
আপনার আপনি কখন বুঝতে পারলেন যে না, ব্যাপারটা আসলে বাসা যেটা বলেছিল সেটা শোনা উচিত ছিল এবং ব্যাপারটা বেশ অস্বাভাবিক?
জি মানে রাসেল ওখানে যাওয়ার পর যেমন বিভিন্ন পারপাসে যেমন কিছু কেনাকাটা সদায় পাঠের জন্য তো আমার দোকানে যেতে হয়, তো যখন কি আমাকে নতুন দেখতো, ভাই কোথায় থাকেন, কোথায় আসলে কখনো দেখিনি, তো আমি বলতাম লোকেশনে যাচ্ছি, এই যে এই বাসাটা আমাদের অত নম্বর বাড়ি মায়ের দোয়া মিলা, তো এটা আমাদের বাসা, এখানে আমি আসছি। তো ওনারা আবার বলা বলি করতো ওই বাসা থাকতে আসছে, এটা কি ভাড়া আসছে না? বললাম যে না আমাদের নিজে প্রাইভেট প্রপার্টি। বলে ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো অনেকে বলতো যে আচ্ছা, মানে অ্যাভয়েড করে একদম কেমন একটা উইয়ার্ড ভাবে, আবার কেউ কেউ বলতো ভাই একটু সাবধানে থাকেন। তা এইগুলো মানে যখন আমার বাসার ডেফিনেশনটা দিতাম সবাই না দেখতাম ভাই আমাদের খুব মানে ডিফারেন্ট ভাবে থাকে, মানে আবার বলা বলে করতো এখানে থাকে লোকটা। তো বললাম যে কেন, একদম সমস্যা? বলো না ঠিক আছে, আই সেনা আবার কিছু লাগলে মানে এমনি বাকি রেখে নিয়ে যান। বললাম ওকে। তো নর্মালি সব কিছু চলতেছিল। তো একদিন ভাইয়া মানে এমনি কিন্তু আমরা টুকটাক জিনিস অবজার্ভ করতাম, লাইক আমাদের জিনিসপত্র হারে যেত, তারপরে আপনার আমার ওয়াইফ মানে বাচ্চার জন্য দুধ গরম করতো, দুধ মানে মানে আনফর্চুনেটলি দুধ মানে ফেটে গেত, মানে ফেটে যেতই ভাইয়া বাচ্চার দুধটা, মানে একটা টাইম থাকে যে এতদিন এত ঘন্টা রাখার পর দুধ নষ্ট হয় বা কিছু পড়লে সামথিং কিছু, কিন্তু ভাই দুধ গরম করার পর রাখার মানে ঠান্ডা করার জন্য রাখতো ভাই, ফেটে যেত ভাই।
আচ্ছা,
মানে এমন একটা অবস্থা। তারপরে মনে করেন টুকটাক জিনিস হারাচ্ছে ভাঙতেছে, আমার ওয়াইফের অনেক মানে এক্সপেন্সিভ ঘড়ি টড়ি এগুলো হারিয়ে গেছে। তো একদিন ভাইয়া মানে আমরা আবার রোজ কি করতাম ওখানে ভাই, খুব মানে একটু মানে আশপাশ খুব টুইয়ে, তো এখনো পুরোনো দিনের মতো, তো খুব মশা থাকে মাগরিবের পর, মশার খুব আলামত শুরু হয়ে যায়। তো আমার কি করে সন্ধ্যা থেকে মাগরিব আজানের পর ফ্যান ট্যান ছেড়ে ঘরটর খুলে আপনি মশা সব তাড়ানোর পরে অ্যারোসোল দিতাম, না বাচ্চা যেহেতু ছোট আমার, তো অ্যারোসোল মানে মশা তাড়ানোর পর সমস্ত গেট লাগিয়ে দিতাম। তা আমাদের তো কিচেন ভ্যাচের নিস্তালায়, তো পরে আর কি আমার ওয়াইফের যাতে সুবিধা হয়, যেহেতু আমি থাকি না আমার ওয়াইফ একা বাচ্চা নেই, তো আমি মানে নিচের থেকে পাইপ বাড়ি থেকে টেনে আমাদের যে বারান্দাটা যা আছে রুমের সাথে কমন বারান্দা, কিচেনের উপরে বারান্দার মধ্যে চুল একটা এনে দিই গ্যাসের তারটা এনে, তো তুমি এখানে বসে তুমি রান্না টানা করো, বাচ্চা যেন দুটো করবো তোমার সুবিধা হবে, খামাখা নিচে দৌড়া যাবা দরকার কি, কার কাছে বাচ্চা রাখবো, একা থাকো তুমি। তো একটা অবস্থা, আমাদের কোনো কাজের লোকও ছিল না, একাই আমরা থাকতেছিলাম, শুধু কেয়ারটেকার ছিল। তো এখন থাকতেছি, একদিন আমার ওয়াইফ আমাকে ভাইয়া রাত্রে আমি আসছি 11টার দিকে, আমাকে বলছে আমাকে একটু বাবুর তুই একটা স্যালাড একটা টমেটো একটু গরম করে দে, একটু গরম করে বানা। আমি যে এখন তুমি এখন তুমি এই সময় তুমি আমারে বলতেছো, বলে প্লিজ একটু যাও না, বাচ্চারা আমি ধরছি তুমি একটু যাও। আমি আছি ঠিক আছে। তা আমার না ভাই যেটা সত্যি কথা, আমি মানে খুব সাহসীও না আর খুব ভীতও না, আমার একটু ভয় কাজ করে অন্ধকার জিনিস রাত্রে একটু ইয়ে জায়গা, যেহেতু মা আমরা উপেক্ষা করে বাসা আসলাম, তারপর একটা ভয় মনে কাজ করে। তো গেলাম ভাইয়া, তো আমি মানে বাগিয়াটা খুলে বারান্দাটা খুলে আমি গেলাম গরম পানি করার জন্য। তা আমার ওয়াইফকে বললাম যে দেখো আমি না একটু বারান্দা গেটটা প্লিজ খোলা রাখি তুমি ইয়ে করো। তা আমার ওয়াইফ বলছে না গেট খোলা রাখা যাবে না, মশা টশা ঢুকা যাবে না, বাচ্চাকে কামড় দেবে, তুমি গেট লাগাই না, আমি তো লাগাই কাজ করি। তা আমি বললাম যে ঠিক আছে, মানে মানে ওর কথার সাথে আর পারলাম না, তো গেট লাগানোর পরে আমি মানে গরম করতেছি। নর্মাল ভাই চুলা এত তেজ পানি দ্রুত গরম হয়ে যায়, কিন্তু ওই দিন মানে বসে আছি 5-7 মিনিট হয়ে যাচ্ছে পানি বলো কি আসতেছে, তার মধ্যে আমার একটা একটা ইয়ে কাজ করতেছে যে আমাদের যে বারান্দাতে ঢুকার যে গেটটা, গেট এখান থেকে নিয়ে একদম ওই পর্যন্ত গ্রিল, একদম গ্রিল ভাই, বুঝতে পারছেন? মানে গ্রিলে আমি আমি বসে আছি, আমার এই পাশে গ্রিল, আমি থিঙ্ক করতেছি যে না আমি বাম দিকে তাকাব, পিছে আবার গাছ আছে, আম গাছ আছে বাড়ির পিছনের দিকে, একটু পিছন সাইড, আমি তাকাবো না পিছনে, আমি তাকাবো না তাকাবো না, কিন্তু আমার মধ্যে মানে ওই যে কিউরিওসিটিটা কাজ করতেছে, মানে যেখানে আমরা বেশি এ করেছি আমি দেখবো না চোখটা ওখানে যাবে। তো ভাই মানে না চাওয়া সত্ত্বেও আমার চোখটার দিকে গেল, যাওয়ার পর ভাই আমি আর একটু খেয়াল করে দেখার চেষ্টা করলাম, দেখলাম ভাই আম গাছের উপরে মানে যে ডা আপনার যে ডালাটার উপরে একজন মানে মানুষের মতো শেপ, মানে ডালাটাকে এবার জড়া ধরে ভাই ভাই শুয়ে আছে, মানে ধরে আছে ল্যাপটা। তা আমি না ভাই ভাবলাম চোর টোর নাকি, আমি না আর একটু খেয়াল করে দেখার জন্য মানে উঠি নাই ওই মানে মোড়াতে প্লাস্টিকের মোড়াতে বসে, আমি একটু মাথাটা একটু উঁকি দিলাম জানলার ইয়ার দিকে গ্রিলের দিকে, ভাইয়া দেখলাম মানে বডি স্ট্রাকচার মানুষের শেপই, মানে চেহারাটা জানে ভাই কেমন, লাইক মানে কি বলবো, মানে টিকটিকির মতো সাম কাইন্ডস অফ ফেসটা ভাইয়া, খুবই ডিফারেন্ট প্যাটার্নের, আর একটা লেজ আছে লেজের মতো। তা আমি এটা দেখে না আমি খুব ভয় পেয়ে যাবো, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এটুকু আমি শিওর যে ফেসটা, ফেস স্ট্রাকচারটা টিকটিকির মতো ছিল। তা আমি যখন মানে খেয়াল করে দেখতেছিলাম সেই জিনিসটা, একটু দেখা পড়বে তার মানে রাইট হ্যান্ডটা জোরে জোরে সে নাড়াচ্ছে, মানে রাউন্ড রাউন্ড ঘুরাচ্ছে, রাউন্ড রাউন্ড ঘুরাচ্ছে। এটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই।
আচ্ছা,
ভয় পাওয়ার পর আমি তো ভাইয়া দ্রুত পানিটা নিয়ে আমি ঘরে ঢুকি, ঢুকে আমার খুব বকা দিয়েছিলাম ভাইকে, আমি কি তোমাকে মানা করছি গেটটা একটু ওপেন রাখো, একটু দাঁড়াও, তুমি দাঁড়ালে না আমার আর কখনো তুমি রাত আমাকে বলবো না কোনো কাজ করার জন্য, আমি যাবো না। তো সেদিন ভাই গেল,
সেদিনই বুঝতে পারছেন,
এবং সেদিন সেদিন ভাইয়া মানে জাস্ট স্টার্টিং মানে ভয় পেলাম, মানে যেদিন মানে আর থাকতে পারবো না,
সেটা তো আরো পরে আসছে। এবং এর মাঝখানে আপনি বলছিলেন যে আপনি ছিলেন 8 মাস ওখানে, কিন্তু তার মধ্যে 800 দিন পুরান ঢাকায়, ওইখানে কয়েকদিন, আবার 1 মাস হয়তো ওখানে, মানে এরকম ভাবে থেকেছে। তার মানে ওখানে আসলে খুব বেশি দিন থাকা হয়নি, ঝামেলা হয়ে চলে গেছেন। কোন দিন বুঝতে পারলেন যে না আপনাদের এখানে থাকা যাবে না এবং যে কোনো ভাবেই হোক এখান থেকে পেরিয়ে আসতে হবে?
জি, সেদিন ছিল ভাই,
একটু ছোট করে বলবেন কারণ আমাদের সময় শেষ হয়ে আসছে আর অনেকজন গেস্ট আছেন।
জি জি ভাই, মানে যে ভাই সেদিন ঘটনাটা আমার ওয়াইফের সাথে ঘটলো, যেদিন পর থেকে থিঙ্ক করলাম যে না আর থাকাই যাবে না। আমি ভাই যেহেতু বললাম যে আমি সকাল 9টার দিকে অফিস বেরোই, রাত 11টা সাড়ে 11টা আমার বেজে যায় আসতে আসতে, তো আমি অফিসে, তাহলে আমাদের বাসায় আবার আপনার কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, আমার ওয়াইফ একা, এখনো যে আবার কারেন্টটা কি করাবে, লোক নেই আমাদের কেয়ারটাকে জাহাঙ্গীর হয়ে নেই। তা আমার ওয়াইফ আবার আমাকে ফোন লাগানোর চেষ্টা করতেছে, সে আমাকে ফোন করতে পারতেছে না, আনরিচেবল আসতেছে আমার। তো সে মানে ভাই তখন আবার মানে বৃষ্টি বাদলের একটা মৌসুম চলতেছে, তো চারদিকে খুব ঝড় তুফান, তা ভাবলো যে হয়তো বৃষ্টি শুরু হবে, তা ভয় পেতেছে, দোয়া দৌড় পড়তেছে বাচ্চা বুকে নিয়ে এসে, ঠিক আছে, তো বুকে নিয়ে এসে দৌড় দোয়া দৌড় পড়তেছে, পড়তে পড়তে ভাই চারদিকে মানে ভাই জানলার শব্দ, ধূপধাপ শব্দ, তারপরে বারান্দা থেকে দরজার মধ্যে নকের শব্দ, মেইন গেট থেকে নক করার শব্দ, তো নক করার শব্দ পেয়ে না ওয়াইফ খুব ভয় পেয়ে গেছে। তো নক করতে করতে মানে একটা সময় আসলো, নকটা ভাই বেশ জোরে জোরে শুরু হয়, মানে অলমোস্ট মানে আমরা যখন ঘুষি দিই দেয়ালে বা কোন দরজার মধ্যে রাগের মাথায়, মানে এরকম ভাবে কি দরজাটাকে মানে বাড়ি দিচ্ছে, তখন ওয়াইফ খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে বলতেছে কে 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 এরকম করতেছে, আমি খুলবো না, কে? তো আবার নক করতেছে, তা ভাই তখন ভাই মানে কান্না করে দেবে, চোখেতে কান্না মানে চোখে পানি পড়তেছে, মানে কান্না অবস্থা সে লাউডলি বলতেছে যে আমি খুলবো না, কে কে আসছেন আপনি? তখন ব্যাকসাইড থেকে মানে দরজার বাইরে থেকে একটা বিভৎস একটা মহিলার কণ্ঠশব্দ, সে বলতেছে কে, দরজাটা খোল। তা আমি বললো কে আপনি, আপনি বাসায় ঢুকলেন কি হবে, আমি কেন দরজা খুলবো, আপনি ভাবে কেন নক করছেন? না ভাই খুব ছাড়ি দিয়ে কান্না করার অবস্থা, আপনি আমার আমাকে ভয় পাচ্ছেন, আমার বাচ্চা কান্না করতেছে, বলে দরজাটা খোল, তোর বাচ্চাটাকে আমাকে দে, আমি ওর কলিজাটা ছিঁড়ে খাবো, দে দিয়ে দে আমাকে, যদি যদি পুরো দরজাটা না খুলিস, অল্প দরজাটা খোল, শুধু তুই ধর মাথাটা তোর কাছে রেখে আমি বডি পার্টটা আমি ছিঁড়ে নিয়ে যাই।
এরপর আপনার সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাদের এখানে আর থাকা যাবে না।
আরেকটা জিনিস আমি একটু মেনশন করি, এই ঘটনার মধ্যে মানে ভাই আমরা থাকা অবস্থায় প্রতিদিন মাগরিবের আজানের পর থেকে ভাই আমার বেবি মানে কন্টিনিউয়াসলি ভাই মানে কান্না করতো ভাই, রাত 2-3 পর্যন্ত ভাই কান্না করতো, আর জাগ না থাকতো। আর আমরা কিরকম ভাবে ডিউটি দিতাম, আমি আসার পরে দেখাচ্ছে আমার ওয়াইফ তো জাগ না থাকতোই, তা আমি আসার পর 1:30-2 পর্যন্ত আমি বাচ্চা কেনে থাকতাম, আমার ঘুমাতো, তখন সে আবার উঠতো, আমি আমি আবার ঘুমাতাম, সে আবার ওয়াইফকে নিয়ে করতো। যখন ফজর আজান দিত ভাই ম্যাক্সিমাম টাইম তখনই ভাই আমার বাচ্চা কান্না থামতো, সে
একবার দিনের বেলায় বাসায় কোনো সমস্যা নাই
না ভাইয়া, না
দিনের বেলায় কোনো সমস্যা
নাই, কোনো সমস্যা নাই।
আচ্ছা, দিনের বেলা
বাসাটা নিস্তব্ধ
থাকে। হ্যাঁ, এবং আপনাদের ফ্যামিলির আসলে কোনো ক্ষতি করে নাই তো কখনো? কোনো ক্ষতি করে নাই,
হয়তো হতে পারতো,
হতে পারতো, কিন্তু জিনিসপত্র তো ওই যে মানে ক্ষতি বলতে এক সেন্সে যে ওই যে জিনিসপত্র গুলো নষ্ট হতো বা এরকম কিছু, বাট অন্য কেউ থাকতে পারেনি আর কি। এবং আপনি বলছেন একবার বৃদ্ধাশ্রমের জন্য আপনারা দিয়েছিলেন, সেখানেও সম্ভব হয়নি,
সম্ভব হয়নি, তারাও মানে ব্যাক আউট করে গেছে, ইভেন এক বছরের ভিতরে তারা বলে যে আমরা এটা
আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের সঙ্গে আসার জন্য এবং আপনার ঘটনা শোনানোর জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তার ঘটনা আমরা শুনবো, তার আরো একটি ঘটনা রয়েছে, সেই ঘটনাটি শুনবো। প্লিজ আপনার নামটা বলে তারপর আপনার ঘটনাটা একটু শুরু করবেন।
আমি ঘটনা চলে যাচ্ছি, এটা
আপনার নামটা প্লিজ একটু আরেকবার বলবেন।
আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ নাজমুল হাসান।
জি আমরা চলে
যাই, এটা ঘটনা আপনার 1997 তখন আমরা জীবিত ছিলেন।
জি
আমার মা 99 সালে মারা যান।
জি
তো আমি ওই অফিস আপনাকে বলেছি, ওটা মিমি চকলেট লিমিটেড,
জি
মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান। তো সেদিন ওই আগেকার ঘটনার মতোই আমি বিকেলবেলা মানে সন্ধ্যের পর অফিস থেকে ফিরতেছি, তো আজমপুরে নামার পরে রিক্সা নিয়েছি। রিক্সা নিয়ে যখন রিক্সা নিয়ে আসার পর, তার আগে আমি একটু বলে রাখি, আমি মহাকালী থেকে দুটো ইলিশ মাছ কিনি, বেশ বড় দুটো ইলিশ মাছ কিনি। দামটা নাই বা বললাম, কারণ এখন দাম বললে হাসি শোনাবে। তো দুটো ইলিশ মাছ নেওয়ার পর আম্মা আমাকে সবসময় বলতেন যে ইলিশ মাছ মাছ টাছ নিলে একটু শুকনা মরিচ রাখতে হয়। কিন্তু সেদিন আমি শুকনা মরিচ ইচ্ছা করিনি নাই, কাঁচা মরিচ যেহেতু ছিল এবং কাঁচা মরিচ ওখানে আমি একটু দুই তিনটা দিয়েছিলাম সেই ব্যাগে। তো যাই হোক, তো আমি ফিরলাম। ফেরার পরে রিক্সাওয়ালাকে পয়সা দিতে গেছি, তো রিক্সাওয়ালা আমার দিকে না তাকিয়ে দেখি পিছন দিকে তাকিয়ে আছে। তখন একটা লোক, আমি ঘুরে পিছন দিকে তাকিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে আমাকে দেখে, সে একটু পিছন দিকে চলে যাচ্ছে মানে সিঁড়ি ঢুকতে এন্ট্রান্স পথে।
জি
তো বললাম, কি ব্যাপার, আপনি রিক্স ভাড়া নিচ্ছেন? বলে হে আমার বারণ করতেছে। তো বারণ করতেছে তো আমি তো আসছি, তো আপনি আমার, আমি তো আপনাকে ভাড়া দিচ্ছি, আপনি নেবেন না কেন? জোর করে তাকে ভাড়া দিলাম। রিক্সাওয়ালাগুলো কি তাড়াতাড়ি যাওয়ার পথে, যাওয়ার সময় সে বলে দিয়ে গেল যে লোকটার চেহারাটা কেমন যেন আমি খুব ভয় পাইছি।
আচ্ছা,
তো যাই হোক, এরপরে আমি যখন ঢুকতে গেলাম, তখন যে লোকটা একটা লোক, সে সিঁড়ি মানে সিঁড়িতে উঠতে যাবো, সে সিঁড়িতে ধরে পিছন দিক দিয়ে দাঁড়িয়ে আসে। তখন ভাই কি কোথায় যাবে এটা বলার সাথে সে দৌড় মারছে, সে উঠতেছে, আমি উঠতেছি, সে উঠতে করতে করতে আমার বাসা পাঁচতলা, ডান দিকে বাম দিকে একটা ফ্ল্যাট আছে, তো ছয়তলা গেছি মানে ছাদে। তখন দেখি তাকিয়ে দেখি ডান দিকে সে লোকটা একটু পিছন দিকে তাকিয়ে সে লাফ দিয়ে দিল ছাদের উপর থেকে। তখন আমি কেমন একটু আশ্চর্য হয়ে যাবো, একটু ভয় পেয়ে, তারপর আমি সিঁড়ি থেকে আসবো, তখন সিঁড়িটা দেখছি স্কেলেটারের মতো মানে চলন্ত সিঁড়ি হয়েছে, এবং আমি চোখ বন্ধ করার চেষ্টা করতেছি, ভয় পাচ্ছি, আমি রেলিং ধরেছি কিন্তু রেলিং সবসময় কাঁপতেছে আর কি, মানে মনে হচ্ছে একটা ভূমিকম্প। তখন কিন্তু তারপরেও সে আমার দিকে, আমি মানে মাথা ঘুরিয়ে আমাকে দেখতে বাধ্য করতেছে আর কি। তারপর চোখ বন্ধ করে নামলাম, চোখ বন্ধ নামার পরে বাড়িতে আসলাম, বেল দিলাম, আমার দরজা খুললেন, দরজা খুলেই মা আমাকে বলে, কি বাবা তুই তো সম্পূর্ণ ভিজে গেছিস। বললাম, মা একটু বাইরে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি কোথায়, তুই নিশ্চয়ই ভয় পেয়েছিস? না মা, ভয় তো পাইনি, কিন্তু তখন আমি চিন্তা করলাম যে আমার মাকে যদি বলি যে মা এই ঘটনা, তো মা তো ইলিশ মাছ ফেলে দেবে। তো পরে যাক, আমার রান্না টান্না করছে, আমি আস্তে আস্তে মাছ মানে খুব চিন্তা করে মাছ খেলাম, কিন্তু পেট টেট আর কোনো কোনো খারাপ হয়নি বা কোনো কিছু হয়নি।
আপনি ঘটনাটা লিখে ফেলবেন, তারপর আমাকে ইমেল করে দেবেন। এখন যদি বলেন যে কিভাবে লিখব, আপনি ইমেল আপনার অ্যাকাউন্ট থেকে কম্পোজ করতে পারেন সেখানে গিয়ে সরাসরি, অথবা আপনি একটা ওয়ার্ড ফাইলে কম্পোজ করে সেটাও অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন আমার কাছে। আর এরপর যদি সমস্যা হয় তাহলে জাস্ট ইউটিউবে গিয়ে আপনি দেখতেও পারেন যে মেইল কিভাবে করতে হয়, কোনো সমস্যা নাই সেটাতে, জাস্ট আমাকে ইমেল করলেই হবে ঘটনাটা। আর চলে যাবো আমরা একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
দ্যাটস রাইট, The night comes alive with Gramin Phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, আর এখন চলছে ভূত FM। ঘড়িতে সময় রাত 1:17, আর আমার সঙ্গে একজন নতুন অতিথি এই মুহূর্তে আমাকে জয়েন করছেন। আমি চলে যাচ্ছি সরাসরি তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন?
আসসালামু আলাইকুম, আমি সৈয়দ সাইফুল ইসলাম, আমি মিরপুর থেকে এসেছি।
শুনি আপনার ঘটনা।
ঘটনাটা হচ্ছে 2008 সালের প্রথম দিকে, আমি আমার দ্বিতীয় উপন্যাস লেখার সময়, উপন্যাসের লেখার সময় আমি বরিশালের একটা প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম।
আচ্ছা,
আমার মামা বাড়িতে। তো সেখানে প্রথম দিন রাত্রেবেলা যখন আমি লিখতে বসলাম, তো রাত্রে মার্চের সময়টা সাধারণত একটু ঝিঝি পোকা অনেক ডাকে, ঝিঝি পোকা ডাকে, অথবা মফস্বলে একটু প্রত্যন্ত অঞ্চলে দেখবেন যে শিয়াল ডাকে, তারপরে অন্যান্য পোকা আমাকে অনেক শব্দ হয়। তো আমার মামার বাড়িটা হচ্ছে টিনের টুপ্লেক্স বাড়ি, টিনের কাঠের ঘর। তো আমি যেই রুমটাতে বসতাম সেই রুমটাতে হচ্ছে টিনের পেছ বাইরের দিকটা থেকে একটা জানালা আছে, তো টেবিলের পাশে আমি বসতাম, টেবিলে আমি বসতাম রাত্রে লিখতে। তো তো প্রথম দিন রাত্রেবেলা ঠিক বারোটার সময় চিচি পোকা ডাকছে, প্রচুর পরিমাণে চিচি পোকা ডাকছে, শিয়ালের শব্দ, হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে গেল, একদম চুপ, কোয়াট। বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে কর্কশ শব্দে একটা পাখি ডেকে উঠলো, অনেকক্ষণ ধরে ডাকলো পাখিটা, খুবই কর্কশ শব্দ। শব্দটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো, কিন্তু তখন ব্যাপারটাকে ওইভাবে গুরুত্ব দিলাম না, ঠিক আছে এটা তো হতেই পারে মফস্বলে একটা। তো কিছুক্ষণ থাকার পরে আবার সিচুয়েশনটা ইজ আউট করলো, একই রকম ঝিঝি পোকার ডাক, তারপর অন্যান্য শব্দটা শিয়ালের ডাক শুনতে পেলাম। তো সেদিন রাত্রেবেলা এই জিনিসটাকে নোটিস করলাম না। দ্বিতীয় দিন যখন আমি আমার গল্পটা লিখতে বসলাম, ওই গল্পে একটা সিকোয়েন্স ছিল এরকম যে একটা দুর্ঘটনা হয়, দুর্ঘটনায় পুরো পরিবার মারা যায়, গাড়ির ভেতরে যারা থাকে পুরো পরিবার মারা যায়। ওই সিকোয়েন্সটা আমি যখন রাত্রেবেলা লিখতে বসলাম, আমি সম্পূর্ণ মুশকুল হয়ে সিকোয়েন্সটা লিখছি। তো আগে রাতে যেহেতু কোন বিদ্যুৎ চলে যায়নি, তো আমি ওইভাবে তৈরি ছিলাম না। ওই রাতে যখন আমি ঘটনাটা লিখছি, গাড়ির সাথে ধাক্কা লেগেছে, মানে একটা পরিবার সম্পূর্ণ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এরকম একটা সিকোয়েন্স লিখছি, ঠিক সেই সময়টায় যে ঝিঝি পোকার শব্দ কিংবা অন্যান্য শিয়ালের শব্দ, যে শব্দগুলো সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল, সাথে সাথে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেলে আমার হাতের কাছে ম্যাচ রেখেছিলাম, আমি মোম রেখেছিলাম, আমি কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে পাখির যে ডাকটা শোনার সাথে সাথে আমার সম্পূর্ণ গায়ে কাঁটা দিয়ে উঠলো, এবং আমি তখন মানে কিছুক্ষণের জন্য হলো স্টান্ড হয়েছিলাম।
আচ্ছা,
তারপর যখন আমি ম্যাচটাকে ধরলাম লাইট করার জন্য, ক্যান্ডেলটা আমার হাত থেকে ম্যাচটা পড়ে গেল, এবং তৎক্ষণাৎ আমার জানালা থেকে আমি শুনতে পেলাম একটা রোর শব্দ। আসলে ইউজুয়ালি কোনো প্রাণী এইভাবে গড়গড় করে শব্দ করে না, যেটা আমি শুনতে পেলাম। ওটা শুনতে পেয়ে আমি আরো ভয় পেয়ে যে ভয় পেয়ে আমার মেরুদণ্ডে দিয়ে একটা শীতল মানে একটা ইয়া বয়ে গেল। বয়ে যাওয়ার পরে তখন আমি করলাম কি, মানে তাড়াহুড়ো করে মাটি থেকে ম্যাচটা কুড়াতে চেষ্টা করলাম। করার পরে কিছুক্ষণ পরে পাখির ডাকটাও বন্ধ হয়ে গেল, ইলেকট্রিসিটিও চলে আসলো। ইলেকট্রিসিটি চলে আসার পরে আমি আশেপাশে সম্পূর্ণ ঘুরে দেখলাম, কিন্তু আসলে কোনো কিছু আমি পেলাম না। পরের দিন ওখানে আমি এই ব্যাপারটাকে আর ওইভাবে গুরুত্ব দিলাম না, এটা হতেই পারে কোইন্সিডেন্স, একটা এরকম হতেই পারে, ইলেকট্রিসিটি চলে যাবে, এরকম একটা শব্দ শুনবো, এটা হতেই পারে। তো এটাকে ওইভাবে গুরুত্ব না দিয়ে পরের দিন ওই এলাকার প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা হচ্ছিল, খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। তো পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুপুরের মধ্যে শেষ হওয়ার পরে সন্ধ্যার পরে ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। তো আমার কাজিনরা যারা ছিল, মামা মামি, তারা বললো যে ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে ঘুমায় যাই, তোমরা অনুষ্ঠানটা দেখতে যাও। ওদের সাথে আমি গেলাম, আমাদের সাথে শুধু একটা টর্চ, মোটামুটি জ্যোৎস্না আছে, আর আমরা চারজন আছি সাথে। তো চিন্তা করলাম যে ঠিক আছে সমস্যা নেই, একটা টর্চই হবে। আমার ফোন নিয়ে আমরা স্কুলে গেলাম। স্কুলটা হচ্ছে আমাদের মামা বাড়ি থেকে মোটামুটি 150-200 গজ মাঝখান থেকে দেখা যায়, কিন্তু রাস্তা দিয়ে যেতে হলে পরে আমাদের মামা বাড়ি থেকে মামার ঘর থেকে মোটামুটি 50 গজের মতো হেঁটে তারপরে ইটের রাস্তা বিছানো আছে, একটা ইটের রাস্তায় উঠতে হয়। ইটের রাস্তায় উঠে স্কুলে যাওয়ার সময় প্রথমে ডান দিকে মোড় নিতে হয়, মোড় নিয়ে তারপরে কিছু দূর যাওয়ার পরে স্কুলটা। তো ওই দিন অনেক লম্বা সময় ধরে অনুষ্ঠান চলছে, রাত তখন 11:30 বাজে, আমার খুব বোরিং লাগছিল, এই জন্য আমি আমার কাজিনদেরকে বললাম যে ঠিক আছে তোমরা অনুষ্ঠান দেখো আমি চলে যাই। ওরা বললো যে ঠিক আছে আর কিছুক্ষণ থাকো না, দেখি শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো দেখি যে 11:55 বেজে গেছে, আমার আর একদমই ভালো লাগছিল না, তো আমি বললাম যে ঠিক আছে আমি চলে যাই, তোমরা আসো, টর্চ লাইটটা তোমরা রেখে দাও, আমার টর্চ লাইট দরকার নেই, আমার কাছে মোবাইল আছে আর বাইরে তো জ্যোৎস্না আছে, কোনো সমস্যা হবে না। তো আমি ঠিক যখনই রাস্তায় উঠলাম স্কুলের কম্পার্টমেন্ট ছেড়ে, ইলেকট্রিসিটি চলে গেল। ঝিঝি পোকা যে শব্দ করছিল, আমি 2-3 পা হাঁটার পরেই ঝিঝি পোকা সম্পূর্ণ শব্দ বন্ধ হয়ে গেল, আশেপাশে কোনো শব্দ নাই, মাইক বন্ধ, ইলেকট্রিসিটি চলে গেছে, সম্পূর্ণ নিস্তব্ধ একটা পরিবেশ। হঠাৎ করে সেই পাখিটা আবার ডেকে উঠলো, জ্যোৎস্না ছিল, কিন্তু সাডেনলি আমি পুরো ব্লাইন্ড হয়ে গেলাম, আমি চোখের সামনে কিছু দেখতে পাচ্ছিলাম না, একটা পা ফেলে যে যাব সেই উপায় পর্যন্ত আমার ছিল না। আমি খুব আস্তে আস্তে পা মেপে মেপে সামনের দিকে আগানো শুরু করলাম, কারণ যেহেতু পরিচিত রাস্তা আমি চলে যেতে পারবো এই মনে করে। মোবাইলে ব্যাটারি এত লো ছিল যে মোবাইলটাও গেল বন্ধ হয়ে। মোবাইল বন্ধ হয়ে যাওয়ার পরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তো রাস্তা চিনি, আস্তে আস্তে আগাই। তো আমি হাঁটছি 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 হাঁটছি, অনেকক্ষণ হয়ে গেছে। অনেকক্ষণ হাঁটার পরে আমার মনে হলো কি ব্যাপার, আমার মামা বাড়ির ওই রাস্তাটা পর্যন্ত যেতে তো আমার এতক্ষণ লাগার কথা না। তো কিছুটা খটকা লাগলো মনে ভিতরে, আছে এতক্ষণ লাগবে কেন? আমি আসলে কিছুই দেখতে পাচ্ছি না, আমার আশেপাশে ডানে বামে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ করে আমার কাছে একটু ভয় ভয় লাগলো, শরীরের ভেতরে কেমন যেন গা ছমছম করে উঠলো। তো আমি করলাম মানে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম, আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। যখনই আয়াতুল কুরসির মাঝামাঝি পর্যায়ে এসেছি, আমি কোন একটা গাছের সাথে প্রচন্ড জোরে বাড়ি খেলাম, বাড়ি খেয়ে কপালে হাত দিয়ে বসে পড়বো, বসে না পড়ে দাঁড়াইলাম। দাঁড়ায় ভালোভাবে আয়াতুল কুরসিটা তখন একটু স্পিডে পড়া শুরু করলাম। তো দেখলাম যে আমি আসলে যেখানটা দাঁড়িয়ে আছি সামনে একটা কবরস্থান, ভেতরে দেখা যাচ্ছিল না, কবরস্থানে কয়টা কবর আছে আর বাঁশ কয়েকটা বাঁশ ঝাড় আছে রাস্তার এই পাশ থেকে ওই পাশে চলে গেছে, একটা বাঁশ নিচের দিকে থাকে, ওই বাঁশটার সাথে আমি থাকা খেয়েছি। তো আমি বললাম যে না, মামা বাড়ির এই রাস্তায় তো বাঁশ থাকার কথা না, বাঁশ গাছ থাকার কথা না, রাস্তাটা তো নিট অ্যান্ড ক্লিন, দুই পাশে গাছ আছে ঠিক আছে, কিন্তু এরকম কোনো কিছু তো নেই। তো আমি আয়াতুল কুরসি পড়ছি, তারপরে পিছনে ফিরে তাকালাম। পিছনে ফিরে তাকানোর পরে দেখি যে ওই যে দূরে পিছনে আমি আমার মামা বাড়ির যে ঢোকার এন্ট্রিয়েন্সটা সেটা ফেলে এসেছি। ওই মানে এই জায়গাটা আসার জন্য ওই এন্ট্রিয়েন্স থেকে তীক্ষ্ণ একটা বাঁক নিতে হয় ডান দিকে। আমি যে এত দূর এসেছি, এই পর্যন্ত এসেছি, আমি একটাবারের জন্য বুঝতেও পারিনি যে আমি ডান দিকে বাঁক নিয়ে এই জায়গাটা পর্যন্ত এসেছি।
পরিবেশটা খুব থমথমে হয়ে গেছিল সেটা আপনি খেয়াল করেছিলেন যে জ্যোৎস্না ছিল,
জ্যোৎস্না নেই, জ্যোৎস্না ছিল, জ্যোৎস্না নেই, শব্দ ছিল, শব্দ নেই, পাখির ডাকটা কন্টিনিউ চলছে, ঝিঝি পোকা ডাকছে না, শিয়াল ডাকছে না, সম্পূর্ণ একটা অদ্ভুত পরিবেশ। তো আমি যখন আয়াতুল কুরসি পড়ছিলাম ঠিক তখনই গিয়ে আমি ওই বাসের সাথে বাড়িটা খেলাম। বাড়ি খাওয়ার পরে তারপরে যখন আমি পেছনে ফিরে তাকালাম
দেখলাম বুঝতে পারলেন
অনেক দূর চলে এসেছি, এবং তখন জ্যোৎস্নাটা আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ জ্যোৎস্না আবার আলো দিচ্ছে। তো তখন মনে হলো এরকম একটা কোইন্সিডেন্স হতেই পারে, জ্যোৎস্না তো মেঘের আড়ালে থেকেই যেতে পারে, কিন্তু তখন পর্যন্ত কিন্তু পাখি ডেকেই চলেছে এবং ওই দিনই আমি অনেক লম্বা সময় ধরে পাখিটাকে ডাকতে শুনছি। তো আমি ঘুরে যখন আবার পেছনের দিকে আসতে থাকলাম, আমি শুনলাম ওই যে আগের রাতে যে শব্দটা শুনেছি কেমন একটা শব্দ, সেটা আমার পেছন পেছন আসতেছে। তো আমি করলাম কি, নিজেকে আরও শান্ত করলাম, আরও শান্ত করে একদম ভয় পাওয়ার কোনো ভাব নিজের মধ্যে তৈরি করলাম না, খুব শান্তভাবে যে গতিতে আমি ওখান ওই পর্যন্ত গিয়েছিলাম তার থেকে দ্রুত গতিতে মানে আসতে আর কি মন্থর গতিতে আবার বাড়ির দিকে ফিরতে শুরু করলাম। আমি কিন্তু আয়াতুল কুরসি কন্টিনিউসলি করছি, যখনই একবার শেষ করছি শেষ করে আরেকটা শুরু করার মাঝখানে ওই শব্দটা মনে ছিল আমার কানের কাছে চলে এসেছে, কান পর্যন্ত চলে এসেছে, আবার যখন শুরু করতেছি আবার পিছনে চলে যাচ্ছে। এইভাবে করে আমি যখন আস্তে 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 আমার মামার বাড়ি পৌঁছালাম, পৌঁছানোর পরে যখনই দরজাটা ধাক্কা দিলাম ঠিক তখন ইলেকট্রিসিটি চলে আসলো, শব্দ ঝিঝি পোকা ডাকছে, শিয়াল ডাকছে, মাইকের শব্দ, মাইকে আবার শব্দ হচ্ছে, তো সবকিছু অ্যাজ ইউজুয়াল। তো তারপর আমি ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে আমার কাজিনরা তারপর ওরা চলে এসছে ততক্ষণে। তো চলে আসার পরে বললাম যে আসলে এরকম এরকম একটা ঘটনা হয়েছে, আসলে অতদূর পর্যন্ত আমি চলে গিয়েছিলাম। তো এই শব্দটা আমার মানে এই কথাটা আমার মামি ঘুমিয়েছিল কিন্তু সে উঠে গিয়েছিল, আমরা ঘরে ঢুকেছি শব্দ পেয়ে, সে দৌড়ে এসছে আমাকে এই দৌড়ে সে জড়ায় ধরলো, জড়ায় ধরলে বললো যে তোমার কোনো ক্ষতি হয় না তো, কোনো অসুবিধা হয় না। তো আমি বললাম না, তো সে আমার জন্য পরা পানি নিয়ে আসলো যে মফসলে যে জিনিসটা হয়। তো আমি খাইলাম, তাকে অন্তত পক্ষে শান্ত করার জন্য খাইলাম। খাওয়ার পরে বললাম যে আসলে ওইখানে কি কোনো সমস্যা আছে কিনা। তো উনি বললেন যে না, এখন আর কোনো কথা নেই, এখন আজকে লিখতেও বইস না, আজকে ঘুমায় যাও। তো আমি চিন্তা করলাম ধুর কি ইয়া করবো, সমস্যা নেই। তো আমি আমার লেখাটা রাত্রবেলা লিখলাম, লিখে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে উনি আমাকে বললেন কিছুদিন আগে ওই জায়গাটাতে দুটা মেয়েকে কবর দেওয়া হয়েছে, মেয়ে দুটোর সম্পূর্ণ অপমৃত্যু হয়েছিল। তারা প্রথমবার দাদা বাড়িতে বেড়াতে গিয়েছিল, বেড়াতে যাওয়ার সময় ওইখানে যেতে সম্পূর্ণ নৌকা করে, মানে একদম রুট এলাকায়, খুবই ট্রান্সপোর্টেশন খুবই বাজে অবস্থা, তো নৌকায় করে যেতে হয়, লঞ্চ থেকে নেমে তারা নৌকায় করে যখন তাদের বাড়ির ওই দিক ওই ঘাটে উঠছিল, তখন দুইজন একসাথে ওই নদীতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওইখানে তারা প্রায় 7 দিন পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে শুরু করে নিজেরা নিজেদের উদ্যোগে জাল দিয়ে সম্পূর্ণ নদীটা চষে বেড়াইছে, কোনো জায়গায় তাদের বডি পর্যন্ত পায়নি। না পাওয়ার ফলে তো মোটামুটি মানুষজন যখন হাল ছেড়ে দিয়েছেন আর পাওয়া সম্ভব না, ঠিক 7 দিন পরে ঠিক একই জায়গা থেকে মেয়ে দুটা ডেড বডি ভেসে উঠছে। মেয়ে দুটা ডেড বডি ভেসে ওঠার পরে ওদেরকে নিয়ে এসে ওইখানে কবর দেওয়া হয়েছে। ওইখানে কবর দেওয়ার পর থেকে আসলে খুব বিচিত্র ধরনের জিনিস ওইখানে ঘটতে থাকে, এবং দেখা গেছে যে এরকম একটা ঘটনা আমার মাতো ভাই নিচে দেখেছে এবং এলাকা অনেকেই দেখেছে, যে একটা গরু দিনের বেলা দুপুর বেলা গরুকে উল্টো করে ঘাড় মোটকে ধানের জমির ভেতরে ঢুকায় রাখছে।
সুতরাং ওইটা নিয়ে সবার মানে একটা ভয় ছিল সব সময়। তো তারপরে আপনি আসার পরে এই যে আপনার মামি আপনাকে মানে পড়া পানি খেতে দিলেন, তারপরে আপনি ওই গ্রামে আরো তো সময় ছিলেন বোধহয়, কিন্তু আর কোনো সমস্যা হয়নি?
না, আসলে আমি পরের দিন এক্সপ্লোর করার জন্য গিয়েছিলাম, কিন্তু ওই জায়গাটা আসলে দিনের বেলাও গাছ ছমছমে একটা পরিবেশ থাকে ওইখানে।
আচ্ছা, আপনি গিয়েছিলেন ওই জায়গায়?
আমি আবার এক্সপ্লোর করার জন্য গিয়েছিলাম
শেয়ালের ডাক শোনা যায় গ্রামে, যেটা খুবই ন্যাচারাল, এবং ঝিঝি পোকার ডাক শোনা যায় আপনি বলছিলেন, হঠাৎ করে সব বন্ধ হয়ে গিয়ে একটা পাখির ডাক শোনা যাচ্ছে, এই জিনিসটা চিন্তা করলেই আসলে গাটা কেমন ছমছম করে ওঠে, রাইট? কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে বেশি কথা বলতে পারছি না, আমাদের আরো একজন অতিথি আছেন, সুতরাং আমরা টেক্সট না পড়ে আমাদের সবগুলো ঘটনা নিতে হবে, সেই জন্য আমরা ট্রাই করছি এবং আমাদের যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন?
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মইনুল ইসলাম, আমি ঢাকার উত্তরা থেকে আসছি।
জি, শুনি আপনার ঘটনা।
জি, এই ঘটনাটা হচ্ছে 2005 সালের ঘটনা।
জি,
তখন আমি আমার দুই খালা, আমার ছোট খালার শ্বশুর বাড়িতে আমরা যাচ্ছিলাম, আমি আমার মা আমার ওই খালা এবং আমার কাজিন। তো আমরা রাতের বেলা রওনা হয়েছিলাম, তো বাস যখন যখন রাত 1টার মতো বাজে, তখন বাস যমুনা ব্রিজে প্রবেশ করে মাত্র। তো যখন বাস প্রবেশ করে ধীরে ধীরে বাসের গতি যখন বাড়তে থাকে, তো আমি নদীর দিকে তাকাই, আমার বাম পাশে জানলা ছিল, তো আমি নদী দেখার জন্য বাম পাশে তাকাই। তো আমার কাছে মনে হলো যে কোনো একজন লম্বা মতো কেউ আনুমানিক 100 মিটার দূরে, ঠিক আমার বাম পাশে আনুমানিক 100 মিটার দূরে খুবই লম্বা মতো কেউ দাঁড়িয়ে আছে। তো আমার কাছে মনে হলো যে হয়তোবা আমি ভুল কিছু দেখছি, বাসের ভেতরে লাইট জ্বলছিল, হয়তো ভেতরের কোনো কিছুর রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি, জানলা তখন বন্ধ ছিল, তো আমি আসলে যা দেখি তা কি সত্যি কিনা আমি ওটা দেখার জন্য জানলাটা খুলে দিই। তো আমি তখন স্পষ্টভাবে দেখতে পাই যে একজন মহিলা অস্বাভাবিকভাবে লম্বা, প্রায় 2 তলা সমান লম্বা হবে, আমার কাছে তাই মনে হলো। তো তার গায়ের রং ছিল কুচকুচে কালো এবং তার হাত দুটা ছিল পায়ের পাতা পর্যন্ত লম্বা, এবং সে একটা সাদা শাড়ি পরেছিল যেখানে লাল বর্ডার ছিল এরকম দেখতে পেলাম, এবং সে সোজাসুজি তাকিয়ে সোজাসুজি হাঁটছে, কিন্তু আমার দিকে সে তার ডান পাশে অর্থাৎ আমার দিকে তাকিয়ে আছে, আমার কাছে তাই মনে হলো। তো এবং সে বাসের গতি যখন ধীরে ধীরে বাড়ছে, সেও বাসের সাথে সাথে হেঁটে যাচ্ছে এবং সে আমার দিকে তাকিয়ে ছিল কন্টিনিউয়াসলি, এবং বাস যাচ্ছে সে বাসের সাথে সাথে যাচ্ছে, তো বাস পূর্ণ গতিতে যখন যাচ্ছিল তখনও তার হাঁটার দেখে আমার কাছে মনে হলো যে সে স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে।
জি,
এবং বাস যখন
একদম সঙ্গে সঙ্গে যাচ্ছিল
এবং সঙ্গে জি জি সঙ্গে সঙ্গে যাচ্ছিল তাই মনে হলো আমার কাছে।
এবং যতক্ষণ আপনি কতক্ষণ পর্যন্ত দেখেছেন তাকে?
এটা প্রায় 5 মিনিটের মতো লাগে যমুনা ব্রিজটা পার হতে, তো ততক্ষণ আমি তাকিয়েছিলাম এবং তাকে দেখতে
পাচ্ছেন সময় আপনি দেখেছেন
জি
এবং জমা ব্রিজ পার হওয়ার পরে তাকে আর দেখেন
যখন জি যখন ব্রিজটা পার হয়ে গেল তখন আমি দেখলাম অনেক খুঁজেন এরকম কিছু আমি আর দেখতে পেলাম
এবং আপনি সিও যে কোনো রিফ্লেকশন না এবং আপনি সামনে দেখতে পাচ্ছেন
আমি স্পষ্ট ভাবে দেখেছিলাম এই ঘটনাটা 11 বছর হয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হয় যেন আমি সেদিনই দেখেছি
থ্যাংক ইউ আমি জানি যে এই মুহূর্তে হয়তো কেউ না কেউ হয়তো শুনছেন মানে যিনি রেগুলার যমুনা ব্রিজের উপর দিয়ে যেতে হয় বা কোন না কোনো সময় এই ব্রিজটা ব্যবহার করেছেন এবং এই মুহূর্তে এমনও হতে পারে যে কেউ একজন হয়তো আমাদেরই কোনো লিসনার হয়তো সেই ব্রিজটা এই মুহূর্তে ক্রস করছেন বা কিছুক্ষণ পরে ক্রস করবেন বা এরকম কিছু একটা তো ব্যাপারটা আজকে তিনি না তাকিয়ে আর পারবেন না এরকম একটা ব্যাপার মানে হয়ে যায় আমি আমরা এখন যে দুটো ঘটনা শুনলাম সেই ঘটনার মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একটা তো ব্রিজের ঘটনা যেটা আমাদের খুব পরিচিত ব্রিজ সেটা কি কম অস্বাভাবিক হয়ে ওঠে আরেকটা আমাদেরকে যেটা সাইফুল ভাই বলছিলেন খুবই অদ্ভুত একটা ব্যাপার যে হঠাৎ করেই মানে বোঝা যায় যে কিছু একটা ঘটবে হঠাৎ করে চারিদিকে নিস্তব্ধ হয়ে যায় এবং চেনা পরিবেশ অচেনা লাগে জ্যোৎস্না মানে চাঁদ মেঘে ঢেকে যায় শব্দ মানে একদম পুরোপুরি নিস্তব্ধ একটা জায়গা এবং সেখানে মানে শোনা যায় অচেনা একটা পাখির ডাক মানে জিনিসটা ভাবলেও আসলে আমার এখানে বসেই কিন্তু আসলে ভাইয়া গা ছমছম করছে চমৎকার আমরা দেখতে পাচ্ছি ঋষাদ আমাকে ময়মনসিং থেকে এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাফি এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দেখতে পাচ্ছি অমি এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি সাগর আজকে প্রথম তিনি অ্যাপ দিয়ে শুনছেন সেটা লিখেছেন এছাড়া রোমিও রিজ আমাদের এস এম এস করছেন আমাদেরকে শুভ এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা তারা তিনি বলছেন যে 11 তারিখে পরীক্ষার রেজাল্ট বের হবে তো দোয়া করতে বলছেন যাদেরই রেজাল্ট বের হবে সবার জন্য অনেক অনেক দোয়া অনেক 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 শুভকামনা এবং অনেক ভালোবাসা আপনাদের জন্য অগ্রিম শুভেচ্ছা থাকলো যাদের রেজাল্ট বের হবে প্রত্যেকের জন্য শাহিন আমাদের এস এম এস করেছেন সোনিয়া চিটাগং থেকে বাবু মিরপুর থেকে এস এম এস করেছেন এছাড়া এস এম এস করছেন আনিস খুলনা থেকে এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা তিনি হচ্ছেন আচ্ছা তিনি এখন আচ্ছা একটা বনে আছেন এবং সেখান থেকে তিনি আমাদেরকে শুনছেন চমৎকার কিন্তু এবং আমাদেরকে দেখতে পাচ্ছি রাজীব এবং লোপা এস এম এস করছেন রামপুরা থেকে এবং ফার্স্ট স্টোরি ফরেন স্টোরিজ যেটা ছিল সেটা হচ্ছে অনেক ভালো লেগেছে তার কাছে শুভ গোপালগঞ্জ থেকে আমাদের এস এম এস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মুনিরা আনজম মুক্তা বয়রা থেকে অভিজিৎ ভট্টাচার্য আমাদের এস এম এস করছেন ময়মনসিং থেকে তরিন এস এম এস করছেন লাস্ট স্টোরিটা ভালো লেগেছে সেটা জানিয়েছেন তিমাথ আমাদের এস এম এস করছেন আমাদেরকে রাহিব এছাড়াও শুভ আমাদের এস এম এস করছেন ময়মনসিং থেকে আমাদের নাম লেখেননি আমাদেরকে এস এম এস করছেন ফুয়াদ উত্তরা থেকে এবং আরও অনেকেই আমাদের এস এম এস করছেন আমরা মানে সেই জন্য অনেক ধন্য মনে করি যারা আপনাদের এস এম এস যারা আমাদের এস এম এস করেন তারা এবং যারা অনেকেই ফেসবুকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন তাদের জন্য অনেক 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 ধন্যবাদ এবং আপনারা সঙ্গে আছেন বলে আমরা আসলে প্রেরণা পাই এবং আমাদের এই সবকিছুকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস পাই যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে সেটা শুনে তারপরে আমরা আসব এবং সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি
ভূত এফএম দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন
আমি ইন্ডিয়া থেকে বলছি আমার নাম ভিয়া মেঘমালা আপনি কেমন আছেন যদিও জানি আপনি সবসময় ভালোর তলেই থাকেন তারপরেও জিজ্ঞাসা করলাম আমার ঘটনা প্রচুর আছে তার মধ্যে আমার বাড়ি থেকে ঘিরেই আছে 3-4 মাস ধরে বিভিন্ন ঘটনা হচ্ছে যাই হোক সেই ঘটনা আমি পরে বলবো আপাতত বলি আমার এক বন্ধুর বাড়ির ঘটনা ওর বাড়ি যখন তৈরি করা হয় তার আগে ওর বাড়ি তৈরি করার সময় কিছুটা জমি এক্সট্রা ওরা কেনে পাশের বাড়ির কিছুটা জমি এক্সট্রা ওরা কিনে নেয় সেই জমিতে ওরা বাড়ি করে এবং বাড়িটা খুব সুন্দর করে করে কিন্তু বাড়িতে কিছুদিন থাকার পর থেকে ওরা ফিল করে যে কেউ ওদের পিছন পিছন হাঁটছে অথবা কেউ কাঁধে হাত রাখছে ওরা সেগুলোকে পাত্তা দিত না কিন্তু হঠাৎ করে আমার বন্ধু একদিন দেখতে পায় ওদের জানলার যে জানালার যে একটা সেট থাকে, তাই সেই সেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ও অতটা পাত্তা দেয় না, ভাবে যে ঘুমের ঘরে হয়তো রাতে ভুল দেখছে। পরের দিন ওর মা বাবাকে বলে, বলে যে হ্যালুসিনেশন হচ্ছে অথবা মনের ভুল, দিয়ে ওরা কাটিয়ে দেয়। কিছুদিন পরে ওই বন্ধু আমার এবং ওর দিদি ওদের উঠোনে কথা বলছিল, ঘুরছিল, হঠাৎ করে ওরা দেখলো যে ওদের সেই জানালার সেটের ওপর একটা লোক হাঁটছে এবং কিছুক্ষণ পর হঠাৎ সে ঝাঁপ দিল। ঝাঁপ দিয়ে পরে সে আবার সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। তখন তারা বুঝতে পারলো যে এই বাড়িতে কিছু না কিছু আছে। এরপরে তারা ইনভেস্টিগেশন করতে থাকলো, তখন জানতে পারলো যে বাড়িতে এটা, যে বাড়ির জায়গাটা ওরা কিনেছিল এক্সট্রা, সেই জায়গাটা একজন গলায় দড়ি দিয়েছিল এবং সেই যে দড়িটা সেখানেই ফেলে রাখে, সেটা তোলা হয় না, পরে সেটা মাটির সাথে মিশে যায়, তার আত্মাটাও সেখানে থেকে যায়। তো আমার বন্ধু প্রায় দেখে, আমার বন্ধু এবং আন্টি দুজনে বসে টিভি দেখছিলেন, হঠাৎ দেখলেন যে সিঁড়ি দিয়ে একজন উঠে আসছে, উঠে এসে সোজা উপর ঘরে চলে গেল, কাউকে কোনো ডিস্টার্ব করে না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে তার আমার বন্ধুর প্রতি একটু মানে একটু নজর দিচ্ছে। যেমন বলা যায় যে আমার বন্ধুর ঘরে লাইট কেটে যায়, দুদিন অন্তর অন্তর লাইট লাগানো যায় না। তারপরে আসল কথা, এখন যেটা পুরোহিত মশাইরা বলছেন যে উনি আইবুড় অবস্থাতে মারা গেছেন, তো ওনার নজর আমার বন্ধুর প্রতি এখন পড়েছে, তো ওরা এখন খুবই চিন্তায় আছে। আপনারা প্রে করবেন যাতে ও সব সমস্যা কেটে যায়। ভালো থাকবেন, আমার কাছে আরও স্টোরি আছে, যদি আপনারা এটা পছন্দ করেন তো পরে আবার পাঠাবো। বাই।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবসময় থাকি আপনাদের ঘটনার অপেক্ষায়, আপনাদের ঘটনা পাঠানোর অপেক্ষায়। আমি দেখতে পাচ্ছি যে পাখি নিয়ে আরো একটা ঘটনা রয়েছে। রায়হান কায়সার আমাদের পুক্তির পেজে লিখেছেন এবং পাঠিয়ে দিন আপনার ঘটনা। মানসিব আমাদের, রহমান আমাদের লিখেছেন, আজকে ভূত এফএম শুরুর আগেই শেষ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তার কাছে। ওকে, আমাদেরকে দেখতে পাচ্ছি যে ফুর্তিতে SMS করে কিভাবে লিখেছেন মন। আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। তারেক খান আমাদের লিখেছেন সিরাজগঞ্জ থেকে, তিনি লিখেছেন এটা ফেসবুকে। ফয়সাল আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে এছাড়াও দেখতে পাচ্ছি আছেন আমাদের, আমাদের যারা শোনেন তারা আমাদের চাইতে আরো অনেক বেশি এগিয়ে। এবং আগামী সপ্তাহে যে 13 তারিখ, এটা আমি বেশ কয়েক সপ্তাহ ধরে ভাবছি এবং দেখছি আমার, শুধু আমি না আপনারাও ভাবছেন এবং সেটা লিখেই দিয়েছেন। এবং 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 আমার যেটা যেটা মনে হয় যে 13 তারিখ শুক্রবার পড়লে অনেকেই অনেক কথা বলেন, সত্যি মিথ্যা চাইতে সবাই যেটা বলেন সেটা হচ্ছে এগুলো কুসংস্কার। তো মানে সেই ব্যাপারটা নিয়েও আমরা মানে আপনাদের আপনাদের মতামত বিভিন্ন সময় চেয়েছি এবং আপনারাও সেই রকমভাবে মতামত দিয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে এটা আমাদের কাছে এই মুহূর্তে দেখছি যে মইনুদ্দিন জনি আমাদের একটা ছবি পোস্ট করেছেন, সেই জন্য এতগুলো কথা বললাম। এবং থ্যাংক ইউ আপনি মনে রেখেছেন। আবির হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, রেশমা ইসলাম সহ আরো অনেকে। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং যারা আমাদের হরর ক্লাব মেম্বারের সদস্যরা রয়েছেন, তারা অবশ্যই অবশ্যই রেগুলার আমাদের সাথে একটু যোগাযোগ করবেন যে কি করছেন, কি প্ল্যান আপনাদের, সেগুলো আমাদের একটু জানাবেন প্লিজ। আর আমরা চলে যাচ্ছি আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন?
জি, আমার নাম পরশ, মিরপুর এক থেকে এসেছি।
আচ্ছা, কি ঘটনা আপনার একটু শুনি আমরা।
আমার বাসাটা হচ্ছে মিরপুর মাজার রোডে।
জি,
তো বাসাটা, ওই বাসাটার মধ্যে আর কি অনেকের সাথে অনেক কাহিনী আর কি ঘটছে মাঝে মধ্যে। বোরা গার্মেন্টস নামে একটা গার্মেন্ট ছিল এখানে, যে অনেক আগে আর কি
নাম বলা যাবে না কোনো কিছু,
ঠিক আছে, প্লিজ। আগুন লাগছিল, তো আগুন লাগার পর অনেক মানুষ ওইখানে মারা গেছে আর কি। তো মারা যাওয়ার পরে তো ওই ওদিক দিয়ে আর কি যাতায়াতের জন্য আমার বাড়ির সাইড দিয়ে আর কি একটা রাস্তা ছিল, আর আমার বাড়ির তিন দিক দিয়ে ঘোরানো আর কি একটা সোয়ারেস লাইনের রোড আছে। তো ওইখান দিয়ে আর কি প্রায় সময় মানুষের আর কি এক এক মানে জিনিস মানে খারাপ ই করতো। তো একটা কোরাই গাছ ছিল ওই মোচরটার, তিন রাস্তার মোচরটা আর কি, যে ওই গার্মেন্টসটার ওই সাইড দিয়ে আসার যে একটা রোড ছিল। তো ওই ওদিক দিয়ে আর কি আমার বাসার ভাড়া দিয়ে আর কি একটা ছোট বাচ্চা নিয়ে আসতেছিল আর কি রাতে। তো আসার টাইমে পিছন থেকে আর কি খামচি মারছে, তো মারার পরে ওই বাচ্চাটা সাথে সাথে আর কি বাসায় আনার সাথে সাথে দেখছে যে আর কি হাড়টার বের হয়ে গেছে আর কি, এরকম অবস্থা। তো বাচ্চারা সাথে সাথেই মারা গেছে। তো আমার বাসায় আর কি
কিছু, আপনার বাসায় এই ধরনের প্রবলেম আছে?
হ্যাঁ, এরকম প্রবলেম।
কেন এই ধরনের প্রবলেম হয়?
হ্যাঁ, এরকম প্রবলেম গুলো ঘটছে মানে এক একজনের সাথেই। তো কিছু সংখ্যক আগে আম গাছ ছিল বড় বড়, তো গাছগুলো আর কি ভালো না আর কি, পরবর্তীতে কাটা হয়েছে গাছগুলাতে আর কি। পরে আমার বাসার আর কি তৃতীয় তলায় আর কি একটা ভাড়াটিয়ে দিছিলাম, আমরা দোতলায় থাকতাম। তো দোতলায় তৃতীয় তলায় একটা ভাড়াটা দিছে, উনি মাজারের সামনে আর কি ওই যে আপনার মজমা টজমা করে এরকম ধরনের একটা লোক ছিল। তো উনি হাতের কিছু বেশ ই ছিল আর কি, উনি মোমবাতি জ্বালে আর কি মাজার বানাইতো ঘরের মধ্যে বা এরকম বড় ধরনের কিছু কিছু করতো। তো ঘরের মধ্যে এরকম করতো, তো উনি একদিন একটা মাথার খুলি আর একটা হাতের হাড় নিয়ে এসেছে বড়, তো আনার পরে ওইটা দিয়ে আর কি বাচ্চা পোলাবানদের বা সবাইকে ভয় দেখাতো, ওইটা দিয়ে নাকি উনি মজমা করতো। তো ওই মাথার খুলিটা ওনার বাচ্চা একদিন মানে খেলতে নেওয়ার জন্য বের করছে, তো হাত থেকে পড়ে।
সেটা বুঝলাম, কিন্তু আপনার বাসায় প্রবলেমটা কি ছিল যে এরকম হতো কেন ওই এলাকায়?
ওই এলাকাটা একটু আর কি আসলে এমনি একটু খারাপ টাইপের, মানে আশেপাশে যে বাড়িঘর গুলো ছিল ওরা বড় বড় ওয়াল করতো, কিন্তু ওয়াল গুলো বেশি দিন লাস্টিং করতো না।
আচ্ছা, হাত থেকে পড়ে কি হলো যেটা বলছিলেন?
ওইটা পয়রা মানে ভাঙা গেছে। তো ভাঙা যাওয়ার পরে ওই ওনার বাচ্চা আর কি ভয়ে যে বাবা আসলে বকা দিবে, তো ভয়ে আর কি জানালা দিয়ে পাশে ফালা দিছে চিপার মধ্যে। তো ফালাই দেওয়ার পরে আমাদের বাসাটা আর কি দুইটা পজিশনে মানে পাশাপাশি ছিল, আমার নানুর বাসা আর আমাদের বাসাটা পাশাপাশি ছিল। তো মাঝখানে একটা দেওয়াল ছিল, তো দেওয়ালের চিপা দিয়ে আর কি ওই মাথার অর্ধেক মানে সাইডটা ভিতরে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে মাঝে মধ্যে আর কি রাতে কান্নার আওয়াজ পাওয়া যেত, একটা বয়স্ক মহিলার কান্নার আওয়াজ পাওয়া যেত আর কি। ধরেন ভাইয়া 50-60 বছরের মহিলাদের বয়স, কণ্ঠ যেরকম থাকতে পারে আর কি বয়স্ক, তো এরকম আর কি ভয়েস শোনা যেত। তো একদিন আমার আম্মু বলতেছে যে এরকম এরকম রাতে এরকম ভয় শোনা যায় দিক দিয়ে, একটা কান্নার কমায় কমে মানে কেমন করে কান্দে, তো এরকম একটা আওয়াজ পাওয়া যায়। তো পরে আরেকদিন আমার আব্বু বলতেছে যে উনিও শুনছে আর কি এরকম। তো শোনার পর বলতেছে, তো একদিন হঠাৎ করে
শুনছেন কখনো?
হ্যাঁ, আমি একদিন মানে ফেসবুক চালানোর পর আর কি ঘুমাই গেছি। তো ঘুমায় হঠাৎ করে রাত 2:30 বাজে এরকম, তো হঠাৎ করে ঘুমটা চোখটা ভাঙলো, ভাঙার পর এরকম একটা বিকট শব্দ হইতাছে ওদিক থেকে ওই জানালাটার পাশ দিয়ে, যে দিক দিয়ে আর কি ওই মাথার খুলির এই সাইডটা পড়া ছিল ওই চেপাটার মধ্যে, তো ওদিক দিয়ে আর কি এরকম শব্দটা আসতেছে। তো আমি ফিল করলাম যে আসলে আম্মু বলছে, তখন আমি ফিল করতেছি যে জানালা দিয়ে তাকাইতেছে আর ফিল করতেছি যে এরকম আসলে গরমের দিন ছিল, তো যার কারণে জানালাটা খোলা ছিল, তো এরকম সাউন্ডটা আসতেছে। তো আমি ফিল করতেছি যে আসলে আম্মু বললো, তো সেই সাউন্ডটাই তো আমি পাইতাছি এই দিয়ে আসতেছে।
আচ্ছা, আপনারা কোনো কারো পরামর্শ নিয়েছেন এই ব্যাপারে?
হ্যাঁ, জি জি, আমার বাসায় অলরেডি একটা হুজুর আছে যে উনি এরকম আশেপাশে মানে মানুষের খারাপ কিছু ধরলে
সমাধান হয়েছে,
উনি এরকম সমাধান হয় না, এক একজনের ক্ষতি করতেছে আর কি, এরকম আসর করতেছে বা ধরতেছে এরকম।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমাদের হাতে আজকে আর সময় নেই, আমাদের বিদায় নিতে হবে। এবং যাওয়ার আগে আমরা জানিয়ে যাই সেটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে এসএমএস, আমাদেরকে এসএমএস তো না, আমাদেরকে ইমেল করবেন এবং ইমেল করে আপনার ঘটনা পাঠাবেন। ঘটনা পাঠালে যেটা করতে হবে, মোবাইল আপনার ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে, এবং অথবা আপনি একটু লিখে রাখবেন কাইন্ডলি, তাহলে সবসময় মনে থাকবে bhootfm@radiofurti.fm। অনেকে এসএমএস করেছেন, বাট আজকে এসএমএস পড়ারও টাইম পাইনি, লম্বা লম্বা সব ঘটনা এবং খুব দ্রুত যেতে হচ্ছে আমাদেরকে। আর ঘটনা যারা পাঠাচ্ছেন তারা শুরুতে প্লিজ একটু কাইন্ডলি উল্লেখ করবেন যে এই ঘটনাটি আপনি মানে স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে এই ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অবশ্যই অবশ্যই ঘটনা লিখে পাঠাবেন আমাদের কাছে, এবং ঘটনা না ঘটনা রেকর্ড করে পাঠাবেন। আজ খুব তাড়াহুড়োর মধ্যে আছি, উল্টাপাল্টা বলছি। তো আর যারা হচ্ছে দেশের বাইরে থেকে আছেন তারা তো রেকর্ড করে পাঠাবেন, সাথে সাথে যদি আপনারা লিখে পাঠাতে চান সেটাও করতে পারেন, কারণ প্রতি বছরই আমাদের যে বইটা বের হয় সেই বইয়ে আপনার ঘটনাটা স্থান করে দিতে পারে। কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59 ফিরে আসবো আবার নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।